This track was downloaded from FusionBD.com.
স্বাগত সবাইকে। কুয়াশার আয়োজনে সঙ্গে আছি শারমিন,
শারমিনের সঙ্গে আছে ব্রতী, এবিসি রেডিও FM 89.2।
প্রতি সপ্তাহে সোমবার রাত 11টার খবরের পর কুয়াশায় আমরা রহস্যের গল্প নিয়ে আসি। আজকেও তেমনি এসছি। গত সপ্তাহে আমাদের যে কাহিনী ছিল সেটা নিয়ে কোনো বন্ধু কোনো প্রশ্ন এখন পর্যন্ত করেনি, তাই আমরা কোনো উত্তর দিতেও যাচ্ছি না। আর আজকে আমরা যে ঘটনাটা শোনাব এটা সত্যি ঘটনা, কিন্তু তার আগে এটা সম্পর্কে ছোট্ট দু একটা কথা বলে নিচ্ছি। যার কাজ থেকে বা যার লেখা থেকে, যার লেখা একটি বই থেকে আমরা এই সত্যি ঘটনাটা নিয়েছি, তিনি একজন বিচারক। 1970 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সিভিল সার্ভিস ক্যাডারে মুনসিফ হিসেবে যোগদান করেন। তারপর তিনি বিভিন্ন জেলায় জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন এবং তারই লেখা বই হত্যা মামলার কাহিনী থেকে নেওয়া আমাদের আজকের ঘটনা, যেখানে একটি খুবই চমকপ্রদ একটি ঘটনা আমরা দেখব এবং দেখব মানে কি আসলে দেখার মতো ব্যাপার। ব্রতী, যেটা বলছিলাম কুয়াশার কথা আমি যখনই বলতে যাই কাউকে, আমি তখন বলি এরপরে যে ঘটনাটা আমরা দেখব বা দেখছিলাম, এমন ভাবে ঘটনাগুলো সাজানো হয়েছে যে আসলে মনে হয় কানে শুনি চোখের সামনে সব দেখা যায়। আমাকে বলছিল একজন,
এরকম ফিডব্যাক আমরা গত সপ্তাহেও প্রচুর পেয়েছি যে পুরো আয়োজনটা এমন ভাবে সাজানো যে মনে হয় চোখের সামনে ঘটনাগুলো ঘটছে, এবং এই কারণে আমরাও বলে ফেলেছি দেখব।
আর অনেক সত্য ঘটনা সেটা সবারই জানা থাকে, যেগুলোর মধ্যে খুব রহস্য থাকে আমরা প্রথমে বললি, কিন্তু রহস্য না থাকলেও যে জানা ঘটনা তার মধ্যেও কিন্তু ছোট ছোট রহস্য থাকে, যেটা কুয়াশার মানে একটু একটু করে সরাই, একটু একটু করে ভেদ করি এবং আমরা ভেতরে প্রবেশ করি ঘটনা। তা আজকের ঘটনার কারণ কি, এটা খুবই একটি প্রত্যন্ত অঞ্চলের ঘটনা, বেশ পুরনো একটি ঘটনা যেখান থেকে কাহিনীটি নেওয়া হয়েছে। বাকি কথা ফিরে এসে বলি আমরা কাহিনীতে চলে যাই। এবং আমাদের সঙ্গে যারা আছো বা যারা আছেন তারা আমাদেরকে লিখতে পারেন যেকোনো মোবাইল থেকে 89209 নম্বরে, চিটাগং কক্সবাজার ঢাকার সব বন্ধুরা। এবং যারা লগ ইন করে শুনছেন এবিসি রেডিও বিডি ডট FM, তারা SMS পাঠাবেন এবিসি রেডিও বিডি ডট FM /message। এবং আর যে শারমিনের ফ্যান পেজও লিখতে পারেন, এবিসি রেডিও FM 89.2 ফ্যান পেজও লিখতে পারেন। সঙ্গেই আছি, শুনতে থাকুন কুয়াশার আজকের গল্প। গ্রামের নাম হলুদিয়া। বাংলাদেশের আর 10টা সাধারণ গ্রাম যেমন হয় তেমনই সাধারণ একটা গ্রাম, বলতে গেলে অজপাড়াগা। কোনো সুযোগ সুবিধা নেই, আর যে সময়ের কথাটা বলছি সেটা অনেক আগের কথা, ঘটনাটা 80-এর দশকের। হলুদিয়া গ্রামে সেরকম শিক্ষিত মানুষ নেই, বেশিরভাগ মানুষই অভাবী, অনেক কষ্ট করে তারা সংসার চালায়, আর বেশিরভাগ লোকই কৃষিকাজ করে বা অন্যের জমিতে খাটে। এই গ্রামেরই লোক ছিল খালেক। খালেকের বউয়ের নাম শাহেদা। তাদের সন্তানও ছিল, কিন্তু খালেকের স্বভাব ভালো ছিল না। সে তার বউয়ের সাথে প্রায় ঝগড়া করত, অকারণেই ঝগড়া করত, কথায় কথায় মারধর করত, এমনকি কোনো দোষ না থাকলেও প্রত্যেক কথায় শাহেদার উপর সে অত্যাচার চালাত। হয়তো কখনো ভাত দিতে একটু দেরি হল, অমনি শুরু হতো বকাবকি মারধর। খালেকের অভ্যাসও ভালো ছিল না, সঙ্গী সাথী নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ানো, বাইরে গিয়ে মদ গাঁজা খেয়ে টাকা উড়ানো, এইসব আর কি। আর বউ শাহেদা যদি এসব নিয়ে প্রশ্ন করত তাহলে তাকে সহ্য করতে হতো চরম
অত্যাচার। বেলা শেষ হয়ে গেল, এখনো তোর ভাত রান্ধন হয় নাই, সারাদিন কি ঘাস কাটতাছিলি?
আমার কি একটা কাম?
কি কাম করস তুই? ওই কি কাম, সারাদিন তো ঘরে শুয়ে বসা থাকোস, আর কি কাম?
ঘরে থাকলে শুয়ে বসে থাকি না? আপনার ঘর সামলাই কেডা, আপনার ছেলে মেয়ের সামলাই কেডা?
ফুহ, যত সব আলতু ফালতু কাম।
আর আপনি রাত বিরাইতে যে কাম করে আসেন সেইটা হলো আসল কাম।
ওই আমি রাত বিরাতে কি কাম করুম তোরে জিগায় করতে হইব? ওরে আমার কোনখানকার রাজনারী রে।
আমারে জিগায় করবেন আপনি? এত ভালো মানুষ আপনি হইলে তো।
কি কইলি, আমি মানুষ না, মানুষ খালি তুই আর তোর বাপে। তোরে আমি
মারবেন না, কথা কথা বউ পিটাইতে লজ্জা করেন আপনার? নিকম্মা পুরুষ মানুষ কোনখানকার?
আর আমার নিকম্মা কইলি, তোরে আমি দেখাইতেছি বিশ্বকম্মা, কারে কয় দেখাইতেছি?
আচ্ছা রে দেন, আমি এখন যাব না, আমি এখন ঘরে যাব না, আমার কাম কাম আছে, ছেড়ে দেন।
তোরে আমি দেখাইতেছি।
আসলে খালেকের তখন নজর পড়েছিল শেফালির উপর। শেফালি ওই গ্রামেরই মেয়ে, খালেক ছিল শেফালির চেয়ে বয়সে অনেক বড়। শেফালি ষোলো সতেরো বছর বয়সের এক কিশোরী মেয়ে, গ্রামের মেয়েদের তুলনায় সে দেখতে ছিল বেশ আকর্ষণীয়। বিশেষ করে তার শারীরিক গঠন ছিল খুবই আকর্ষণীয়, এক কথায় সুন্দরী। খালেকের সাথে শেফালির আগে জানাশোনা ছিল না, একই গ্রামে বাড়ি হলে যেরকম হয় আর কি, দেখাশোনা হতো, দেখা দেখি ছিল। শেফালিদের বাড়ির সামনে ছিল একটা বিরাট দিঘি, সেই দিঘির এক পারে ছিল খালেকের বাড়ি আর অন্যদিকে শেফালিদের বাড়ি। তাই দিঘিতে আসতে যেতে খালেকের সাথে শেফালির প্রায় দেখা হতো। শেফালি কখনো খালেকের সাথে নিচ থেকে সেধে কথা বলেনি, কিন্তু খালেক প্রায় নানা ছুতোয় তার সাথে কথা বলবার চেষ্টা করত, এটা সেটা অপ্রয়োজনীয় কথা জিজ্ঞাসা করত, এছাড়াও প্রায় তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত, সেটা ছিল খুবই অসভ্য একটা দৃষ্টি। শেফালির একদম ভালো লাগতো না এরকম দৃষ্টি, তার মনে হতো লোকটা কেমন যেন অনুজ্জ্বল, একজোড়া চোখ এবং ভাঙা চেহারার আড়ালে কি যেন একটা খারাপ কিছু লুকিয়ে আছে। চট করে এসব শেফালি বুঝতে পারত না, একে তো অল্প বয়স, বুদ্ধিও কম, আর এত বুদ্ধিও এই অল্প বয়স্ক কিশোরী মেয়েটার ছিল না। তার মনে মনে ভয় হতো, সে নানাভাবে খালেককে এড়িয়ে চলতে যেত।
শেফালি কেমন আছো?
ভালা, রাস্তা সারে।
কেন যাও না, তোমার আটকেছে কি?
রোজ রোজ দিঘি পারে খাড়ায় থাকেন কেন?
তুমি রোজ রোজ দিঘির পারে আসো কেন?
জল কেলি করতে, আপনি কি সমস্যা?
আমিও জল কেলি করতে আসি, তোমার কি সমস্যা?
শুয়ে খাড়ায়, আমার বাড়ি কাম আছে।
আমারও তোমার লগে কাম আছে।
কি কাম? আমার লগে আপনি কি কাম?
লজ্জা পাইস? লজ্জা পাইলে তোমার আরো সুন্দর লাগে, চোখ সরাইতে পারি না।
এইভাবে বিভিন্ন সময় খালেক শেফালির পিছে লেগে থাকল। প্রথমে অনেকভাবে ইঙ্গিত দিয়ে সে শেফালিকে তার মনের কথা বোঝানোর চেষ্টা করল নানা ছল চাতুরির মাধ্যমে, কিন্তু তাতে কোনোই কাজ হল না। এরপর একদিন খালেক সরাসরি শেফালিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসল। খালেকের মুখে এমন কথা শুনে তো প্রথমে শেফালির মাথা ঘুরিয়ে উঠল, বলে কি লোকটা, এটা কেমন করে হয়? একে তো লোকটা বিবাহিত, তার নিজের সংসার আছে, বউ আছে, আবার সন্তানও আছে, সে অন্যের সংসার ভাঙবে কিভাবে? শেফালি সরাসরি লোকটার প্রস্তাব নাকচ করে দিল।
শেফালি একটু খাড়াও।
আমি খাড়াইতে পারুম না, আমার কাম আছে।
একবার খাড়াও, একটু হুনো আমার কথাটা।
কি কইবেন তাড়াতাড়ি কর।
শেফালি আমি তোমার যে ভালোবাসি এটা বুঝবার পারো না তুমি?
এইসব আপনি কি কইতেছেন? আমারে যাইতে দেন, আমি এসব শুনতে চাই না।
শেফালি আমি তোমার কোনো ক্ষতি চাইতেছি না, আমি তোমার বিয়ে করতে চাই, বউয়ের সম্মান দিয়ে আমি তোমার ঘরে নিব।
না না, এইটা কোনোদিনও সম্ভব না, আপনি দুইটা পায়ে পড়ি, এমন কাম আমি কোনোদিনও করতে পারবো না। আপনি চলে যান, কোনোদিন আর আমার কাছে আইবেন না।
তোমার ছাড়া আমি বাঁচবো না।
কি কোন আপনি, আপনার বউ আছে, বাচ্চা আছে, আপনি আমারে
ছাইরা দিমু, সব ছাইরা দিমু। শেফালি তোমারে পানের লাইকা আমি সব ছাইরা দিমু।
আপনি পাগল হইয়া গেছেন।
হ্যাঁ পাগল হইছি, তোমার লাইকাই পাগল হইছি, তোমারে না পাইলে আমি মইরা যামু।
আমি বাড়ি যামু, আমারে যাইতে দেন।
পারকো পারকো তুমি আমারে ভালোবাসো,
ছাইরা দেন, ছাইরা দেন কইতেছি।
দুপুরে খেতে বসে এইসব ঘটনা ভুলতে পারছিল না শেফালি, তার মাথায় ঘুরতে লাগলো খালেকের বলা নানান কথা। খেতে না পেরে ভাত নাড়াচাড়া করে সে উঠে গেল, তারপর বারান্দায় গিয়ে হর হর করে বমি করতে লাগলো, তার চোখ ভর্তি করে পানি আসতে লাগলো, শেফালির মা সুফিয়া খাতুন মেয়ের এই অবস্থা দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন।
আমার কিছু হয় নাই মা, আমার কিছু হয় নাই। তুমি তুমি এমন করে কাঁদো না তো, আমার শরীর এখনই ঠিক হয়ে যাইব।
এরপর শেফালি বিছানায় শুয়ে খালেকের কথাগুলো ভাবতে লাগলো। কেন এই লোকটা তার পেছনে এইভাবে ঘুরে বেড়ায়? কি চায় সে? তার বউ আছে, ঘর সংসার আছে, তাহলে কেন সে শেফালিকে বিয়ে করার কথা বলল? না না, শেফালি কিছুতেই তার কথা শুনতে পারবে না, এ অন্যায়। সে বারবারই খালেককে ফিরিয়ে দিতে লাগলো, কিন্তু এতেও খালেক নিরস্ত হলো না। সে নানাভাবে শেফালির কাছে ক্রমাগত তার ভালোবাসা প্রকাশ করে যেতেই লাগলো। তার নিজের সংসারের কি হবে না হবে এসবে খালেকে কিছুই যায় আসতো না। এইসব বিবেচনা বোধের কথা ছিল তার কাছে, শুধুই ফালতু প্যাচাল বা ফালতু কথা। সে শেফালিকে কসম কেটে বলল যে প্রথম স্ত্রী শাহেদাকে সে তালাক দিয়ে দিবে। এদিকে শেফালিও ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে লাগলো খালেকের প্রতি। ভালোবাসার মিষ্টি কথার জালে একসময় পুরোপুরি সেও জড়িয়ে গেল। বিয়ের প্রতিশ্রুতি পেয়ে আর সুন্দর সংসারে লোভ দেখিয়ে শেফালিকে রাজি করানোর পথে অনেকটাই সফল হয়ে গেল খালেক। কিন্তু সমস্যা ছিল একটাই, খালেকের প্রথম বউ শাহেদা এত সহজে তো ছেড়ে দেবে না সে। তাকে তালাক দিতে হলে দেনমোহরের টাকা তো দিতেই হবে, নয়তো শাহেদা ঝামেলা করবে, মামলাও করতে পারে। কিন্তু তখন আবার খালেকের হাতে কোনো টাকা পয়সাও ছিল না। এসব ভেবে মনে মনে খুব চিন্তিত হয়ে পড়ল খালেক। কি করবে এখন সে, কি করা যায়?
শেফালি একটু খাড়াও, খাড়াও না, কথা কইলে কি হাত পা খুলে যাইব?
কোন কি কইবেন,
তুমি আমারে ভালোবাসো না?
এক প্রশ্ন আর কতবার করবেন?
যতবার তুমি উত্তর দিবা না ততবার।
আপনি একটু বুঝবার চেষ্টা করেন, এইটা হয় না। আপনার পরিবার আছে, তাও কথা আপনার চিন্তা করা উচিত। আর আমার বাপ মা এই সম্পর্ক কোনোদিনও মাইনে নিব না। সমাজ বইলে একটা কথা আছে, সবাই সিসি করব, এইটা হয় না।
আমি অত কিছু জানতে চাই নাই, খালি কও তুমি আমারে ভালোবাসো কিনা।
আরেকজনের কষ্ট দিয়ে সুখী হন যায় না।
ভালোবাসো কিনা জানি, তুমিও আমারে ভালোবাসো। তুমি খালি আমার একটু সময় দাও শেফালি, আমি তোমার বউ কইরা নিয়ে যাবো, তুমি কাঁদো না।
তোর বাপের
আমার যখন খুশি ঘরে আমো, যখন খুশি যাবো।
এটাতে আপনার লগে তর্ক করেন, কোন ইচ্ছা আমার নাই।
তোর ইচ্ছা নাই আমার আছে, আইজের একটা বিহিত না কইরা আমি ছাড়ুন না। ওঠ ওঠ, মারুন না, জীবনটা শেষ কইরা ফালাইলি তুই, পরে আমি তালাক দিব, লাইট ফেয়ার বাইক করে দিব।
এই মতো বেজন তাইলে আর ভালো লাগে না, কোনো মার কথা আপনার মাথায় এলো না।
আমি পারুম না কারো কথা চিন্তা করবো।
আমি বাপের বেটি না।
তালাক একটু বিপদেই পড়ে গেল। শেফালিকে বিয়ে করতে হলে শাহেদকে তালাক দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, আবার শেফালিকে বিয়ে করার খরচও আছে, সব মিলিয়ে প্রায় 1200 টাকা তার দরকার। কিন্তু এত টাকা সে কোথায় পাবে? গ্রামের কেউ তাকে টাকা ধার দেবে না, কারণ খালেকের স্বভাব সবাই জানত। লম্পট চরিত্রের অধিকারী খালেক অবশেষ ঠিক করল সে শেফালির কাছেই টাকাটা ধার চাইবে। সেদিন বিকেলে সেই দিঘির পাড়ে আবার শেফালির সাথে দেখা হলো খালেকের।
আপনি আমাকে ডাকছিলেন কেন?
ভালো আছো শেফালি?
আছি। আপনি ভালো আছেন
শেফালি? তোমার একটা কথা তুমি ভাবছিলাম।
কি কইবেন? কন
আমাদের কয়টা টাকা ধার দিবা বাবা, বিয়ার পর তোমাকে দিয়ে দিন।
কত টাকা?
এই বেশি না, ধরো 1200 টাকা।
1200? এত টাকা কই পাবো?
আমার একটু জোগাড় কইরা দাও। ওই টাকা না পাইলে শান্ত হইব না, টাকা পাইলে আমার ঘাট থেকে নামবো। তুমি আমারে আমাকে সুখের লেগা কি কটা টাকা জোগাড় করবার পারবা না?
সেইটা তো বুঝতেছি, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই। আমার কাছে চাইতে হইতো, আম্মায় তো আব্বারে না জিগাই দিব না, সকলে জানাজানি হয়ে যাইব।
আরে আইজনে তো কাল জানাজানি হইবই, তোমার বিয়া করলে কি আমি লুকায় ছুপায় করুম নাকি পুরা গেরামে ঢোল বাজায় করুম? তুমি খালি আমার টাকা জোগাড় করে দাও।
ঠিক তো, আমাদের ধুমধাম করে বিয়া করবেন?
তুমি আমার জান না, সারা গেরামে ঝড় তুইলা তোমার ঘরে তুলুম।
এইভাবে খালেক শেফালিকে বুঝিয়ে তার কাছ থেকে 1200 টাকা নিয়ে শাহেদাকে তালাক দিল। শাহেদা প্রথমে মামলা করলেও পরে খালেক তাকে ভয় দেখিয়ে এবং পরে টাকা দিয়ে মামলা তুলে নিতে বাধ্য করল। তারপর শাহেদা তার বাপের বাড়িতে চলে গেল। অবশেষে খালেক তার এতদিনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারল। শেফালির কাছ থেকে ধার নেওয়া টাকা দিয়ে সব খরচ করে শেফালিকে বিয়ে করে ঘরে তুলল। শেফালির বাবা মা প্রথমে এই বিয়েতে মোটেই রাজি ছিল না, কিন্তু তারপর মেয়ের কলঙ্কের কথা ভেবে তারাও রাজি হয়ে যায় এবং মেয়েকে খালেকের সাথে বিয়ে দেয়। মনে রাখতে হবে যে গ্রামীণ সমাজে মেয়ের বাবা মায়ের অবস্থান অনেকটাই নড়বড়ে থাকে। কন্যা দায়গ্রস্ত বাবা মায়েরা মেয়ের একটা বিয়ে দিতে পারলেই নিজেকে ভাগ্যবান মনে করে। আবার সেখানে শেফালিকে বিয়ে দিতে কোনো যৌতুক দিতে হচ্ছে না, যে টাকাটা খালেক ধার নিয়েছে সেটাও বলেছে বিয়ের পরপরই ফেরত দিয়ে দিবে এবং সে প্রতিজ্ঞাও করেছে যে বিয়ের পর সে টাকাটা আসলেই ফেরত দেবে। তাই শেফালির বাবা মা আর খুব একটা বেশি আপত্তি করতে পারলেন না। শুরু হলো শেফালি ও খালেকের নতুন জীবন, নতুন সংসার। কিন্তু শেফালি জানত না বাস্তবতা প্রেমের মতো রঙিন নয়, জানলেও তার সরল সহজ মন এটা মেনে নিতে চায়নি। কিন্তু স্বপ্নের ভেতর পাখায় ভর করে উঠতে পারলেও বাস্তবে মানুষ কোনো দিনও উঠতে পারে না। শেফালি যেমনটা ভেবেছিল, যত স্বপ্ন দেখেছিল তার কিছুই যে সত্যি নয় এটা সে ধীরে ধীরে বুঝতে শুরু করল। কথায় বলে না, স্বভাব যায় না মরলে, মানুষের চরিত্র সহজে বদলায় না। দুর্বৃত্তের কাছ থেকে ভালোবাসার আশা করা বৃথা, আর যেখানে অভাব বাস করে সেখানে ভালোবাসা নাকি জালনা দিয়ে পালায়। শেফালির পাওনা টাকার কথা উঠতে না উঠতেই খালেকের প্রেমও যেন শেষ হয়ে গেল। পাওনা টাকা দেওয়ার কথা যেন খালেক ভুলেই গেল, এমনকি যখন তখন খারাপ ব্যবহার করতেও শুরু করলো সে শেফালির সঙ্গে। একদিন খালেককে খেতে দিয়ে শেফালি বেগম তার পাওনা টাকার কথা তুলল।
আর একটু ভাত দেই?
দাও।
দিমু?
না।
একটা কথা কইতে চাইছিলাম।
কর।
আমার টাকা কয়টা তো আর দিলা না, বিয়ার আগে তো কইছিল বিয়ার পরেই দিয়া দিবা, অনেকদিন তো হইয়া গেল। আমি ভাবতেছিলাম
তুই আমার কাছে কোনো টাকা পাবি না, তোর বিনা পয়সায় বিয়া করে আমি যেই ঠকা খাইছি সেই ঠকা আগে তোর বাপ মারে পুরা করতে কম, আর একদিন টাকা চাইলে তোরে আমি খাওয়াটাই নাস্তি হবে, খামুই না যা।
এইভাবে দিন যেতে লাগলো, খালেক আর আগের মতো নেই, অনেক বদলে গেছে। যে প্রেমের জন্য শেফালি খালেককে বিয়ে করেছিল তার নাম গন্ধ আর খালেকের আচরণে দেখা যায় না। সে প্রায় সারাদিনই বাইরে বাইরে থাকে, কি যে করে বাইরে শেফালি ভালো মতো বুঝতেও পারে না, যত সব খারাপ লোকদের সাথে চলাফেরা করে। তবে টাকা যে ইনকাম করছে তা শেফালি একটু একটু বুঝতে পারে, কারণ যেদিন খালেকের হাতে কিছু টাকা আসে সেদিন সে খোশ মেজাজে থাকে, একটু একটু গল্পও করে। সেরকমই একদিন দুপুরবেলা ঘরের দাওয়ায় বসে খালেক খোশ মেজাজে কথা বলছিল শেফালির সঙ্গে। পরিবেশটা একটু ভালো দেখে শেফালি কথায় কথায় বলল,
আইজকাল তো তোমার হাতে টাকা আইতাছে, আমার টাকা কয়টা আস্তে আস্তে দিয়ে দাও, আমি একটা গরু কিনব।
কি কইলি বাবা, তোর টাকা পাওনের কথা মনে হইছে, টাকার কথা ভুলবি না তুই।
স্ত্রীর মুখে টাকার কথা শুনে পাষণ্ড খালেকের মাথায় আগুন ধরে গেল। সে শেফালির ডান গালে ভীষণ জোরে একটা চড় বসিয়ে দিল। চড় খেয়ে মাটিতে পড়ে গিয়ে শেফালি বেগম চোখে মুখে অন্ধকার দেখতে লাগল। শারীরিক আঘাতের চাইতে ঘর ভেঙে যাবার ভয়ে আর দুঃখে সে তীর খাওয়া পাখির মতো অসহ্য কষ্টে ছটফট করতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, আর কোনোদিন মুখ ফুটে সে স্বামীর কাছে পাওনা টাকার দাবি করতে পারবে না এবং করবেও না। সেদিন সন্ধ্যা থেকে শেফালি বেগমের একদম ভালো লাগছিল না। আজ কয়েকদিন যাবতই খালেক তার সাথে কথা বলছে না, কেমন যেন ঝিম মেরে আছে। শেফালি তার সঙ্গে কয়েকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু খালেক তার কথার কোন উত্তর না দিয়ে এড়িয়ে যায়, আবার কখনো কখনো ঘর থেকে বের হয়ে যায়।
হুনসো, ভাত খাইবা না? এই ভাত খাইবা না? ভাত দিছি তো। কি হইল মানুষটা?
ঘর ভেঙে যাবার ভয় ধীরে ধীরে তাকে গ্রাস করতে থাকে। একসময় তার মনে হতে থাকে চারদিকে শুধু অন্ধকার, কোথাও কোনো আশা নেই, আলো নেই, কিচ্ছু নেই। এ অন্ধকার থেকে যেন কোনো দিনও সে বের হয়ে আসতে পারবে না। আকাশ পাতাল নানা কথা ভাবতে ভাবতে একসময় সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুমের মধ্যে একটা ডাক শুনতে পায়, কেউ যেন তার নাম ধরে ডাকছে। অজানা ভয়ে তার বুক কাঁপতে থাকে। দরজা খুলে বাইরে আসতেই অন্ধকার থেকে একটি লোক বের হয়ে আসে। তারপর কি হয়, কি কথা হয়েছিল সেই লোকটার সাথে শেফালি? চারজন লোক মিলে শেফালিকে নিয়ে যায় বকুল তলায়। একজন তার মুখ বেঁধে ফেলে। চারদিকে কি গভীর অন্ধকার, রাত জাগা পাখি কিংবা শেয়ালের ডাক পর্যন্ত নেই। শেফালি বেগম চারটি নর পিশাচ পাষণ্ডের হাতে অন্ধকারে খুন হয় নির্মম। চলছে কুয়াশা বিস রেডিও রূপী দশমিক দুই, সঙ্গে আছি শর্মিন,
শর্মিনের সঙ্গে আছি ব্রতী।
আর আমরা আজকে শুনছিলাম একটা খুব নির্মম হত্যা কাহিনীর কথা। শুরুতে বলেছিলাম আজকে হত্যা কাহিনীর কথা বলে দেব, কিন্তু এর মধ্যে অনেক রহস্য আছে। কেন হঠাৎ করে এরকম নির্মম ভাবে শেফালি খুন হয়ে গেল? আজকে আমরা প্রথম থেকে কথা না বলে একটানা গল্প শুনেছি, বেশ অনেকটা গল্পই আমরা শুনে ফেলেছি ইতিমধ্যে। এবং আমরা দেখলাম যে মাত্র 1200 টাকার জন্যই শেফালি খুন হয়ে গেল, এবং এই 1200 টাকা শেফালির স্বামী অর্থাৎ খালেক শেফালির কাছ থেকে ধার নিয়েছিল তার বিয়ের আগে। না, শেফালিকে বিয়ের জন্য শাহেদকে তা লাগবে, শাহেদা মামলা করেছিল। শাহেদা মামলা করেছিল যখন সে শেফালিকে বিয়ে করতে চেয়েছিল তাকে তালাক দিয়ে, তখন সেই 1200 টাকার মাধ্যমে তাদের মধ্যে একটা সমঝোতা হয়ে যায় এবং মামলা নিষ্পত্তি হয় এবং খালেক বিয়ে করে। এবং খালেক বিয়ে করার পর টাকা চাইতে গেলেই শুরু হয় তাদের মধ্যে গন্ডগোল, এবং তখন আসল রূপ বের হয়ে আসে খালেকের। অনেক বন্ধু প্রশ্ন করেছে আমার ফ্যান পেজে এবং ব্রতির সামনে দেখছি স্ক্রিনে প্রচুর এসএমএস আছে। তো ব্রতি তুমি পড়বে নাকি আমি শুরু করব?
তুমি শুরু করো।
আচ্ছা, শুরুতেই লিখেছেন হাবিব শান্ত, তারপর প্রজাপতি মন লিখেছে শুনছি ভালো লাগছে, বুঝে না সে বুঝে না লিখেছে অর্থ সবার, অর্থের মূল টাকা ছাড়া ভালোবাসা হয় না, টাকা থাকলে সবকিছু ঠিক থাকে। আমি কি ভুল বললাম? আসলে অর্থই অনর্থের মূল, কিন্তু টাকা ছাড়া সবকিছু হয় না সেটা বোধ হয় ঠিক নাই, কথাটা ঠিক না। যারা খারাপ লোক অর্থলোভী তারা টাকার জন্য অনেক কিছু করতে পারে, তো খালেকও সেই ধরনেরই একজন লোক যে কারণে সেরকম একটা কাজ করেছে। আজকের কাহিনীটা অসম আপু লিখেছে স্বপ্নময় বালক, আর আসাদুজ্জামান চৌধুরী লিখেছেন ভালো হচ্ছে, বুঝে না সে বুঝে না আবার লিখছে কেমন আছে ফারহানা,
কোন ফারহানার কথা বলছি আমি ঠিক বুঝতে পারছি না। সাইফুল ইসলাম রুবেল লিখেছে নাইস স্টোরি, আর বুঝিনি আবারও সবাইকে লিখেছে কি হবে শেষ পর্যন্ত এই কাহিনী শুনতে, কাহিনী বুঝতে হলে সঙ্গেই থাকুন, অবশ্যই সঙ্গেই থাকতে হবে, কারণ রহস্য এখনো কিছুই, রহস্যের জট এখন পর্যন্ত কিছুই খোলেনি। যদিও আমরা জানছি যে 1200 টাকার জন্যই খুন হয়েছে শেফালি খালেকের হাতে,
এবং
হ্যাঁ ভয় লাগছে লিখেছে সাইফুল ইসলাম রুবেল। আহমেদ হেলাল নীল লিখেছে ভালো। সুমন হোসেন লিখেছেন আজকের কুয়াশাটা খুব সুন্দর হচ্ছে আপু, তুমি যে এইভাবে কাহিনীগুলো বলো তোমার কথা আমার খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ। আশরাফুল আলম লিখেছে যদি বলো আপনি ঘুম পাচ্ছে অনেক এক্সাইটিং স্টোরি, আমি তোমার লেখাটা ঠিক বুঝলাম না, যাই হোক তোমার ঘুম পাচ্ছে কিন্তু এক্সাইটিং স্টোরি দেখে বোধহয় ঘুমাতে যেতে পারছো না। মোহাম্মদ রাশেদ দেখেছে আপু শেফালিকে খুন করার পেছনে মনে হয় খালেক ছিল। হ্যাঁ এটা তো আমরা জেনেই গেলাম যে খালেকই ছিল, শুরু থেকেই আসলে হত্যা কাহিনীটা আমরা জানি, শুরুটাতেই আমরা জানি, পরে কাহিনী আরো
এগোবে। খালেক নিজে হাতে করেছে না অন্য কেউ এর সাথে জড়িত আছে কিংবা
সেটা না, এটা আমরা শুনেছি যে চারজনের হাতে নির্মমভাবে খুন হলো শেফালি,
চারজনের মধ্যে কি খালেক আছে
হ্যাঁ সেটা এখনো আমরা জানি না। আপু হলুদিয়া গ্রামটা কোন ডিস্ট্রিক্ট থানা এটা ঠিক বলতে পারবো না আমি, কারণ আমরা যেখান থেকে আমি শুরুতেই বলেছি যার কাহিনী যার কাছ থেকে আমরা কাহিনীটা নিয়েছি তিনি তৎকালীন
পূর্ব পাকিস্তান
সিভিল সার্ভিসে ছিলেন, তিনি বিচার করেছেন, তিনি একজন জাজ ডিস্ট্রিক্ট জাজ ছিলেন এবং তিনি মামলার রায়টি দেন, তার কিছু কাহিনী আমরা জোগাড় করেছিলাম।
সেখানে বাংলাদেশ হওয়ার পরপরই
পরপরের ঘটনা, 80-এর দশকের প্রথম বা 70-এর দশকের শেষের দিকের ঘটনা, সঠিক ঠিক আমরা সময়টা জানতে পারিনি, আমরা অনুমান করে নিয়েছি আস্তে আস্তে ঘটনার কুয়াশার যখন একটু একটু করে হালকা হতে থাকবে সরতে থাকবে তখন আমরা জানতে পারবো সবকিছুই। আপু তোমরা গল্প চাইতে কথা বেশি বলো এবং অ্যাডভার্টাইজ বেশি দাও তাই একটু বিরক্ত লাগে, আজকে কোন বিজ্ঞাপন আগে ছিল আর আমরা কোনো কথা বলি না, এখন তোমরা যেটা লিখে পাঠিয়েছো সেটাই বলছি। আমরা গল্পের মাঝখানে একটু বিরতি নিয়ে আসছি কারণ আমাদেরকে খবরে যেতে হবে একটু পরেই, তার আগে বন্ধুদের অনেক SMS আছে সেগুলো পড়তে হবে, তারপর আমরা বাকি কাহিনী শুনবো। আর মাত্র 1200 টাকার জন্য মিষ্টি ছেলে রাসেল লিখেছে আমার, আমি লিখেছি মানুষ চেনা কষ্ট, স্যাডম্যান লিখেছে কিছু কিছু ঘটনা শুনলে কেমন জানি লাগে, ভালো লাগে না। আর আর জি অনিক লিখেছে শারমিন আপি প্রোগ্রামটা অনেক নাইস, আনোয়ার হোসেন লিখেছেন আপু প্রথম শুনছি, নাইস স্টোরি লিখেছেন মুন মাইন্ড, আপু অসম স্টোরি লিখেছেন মোহাম্মদ ইমরান হোসেন, আজকের গল্প মার্ডার কেস হবে টাকার কারণে মানুষের মানুষ এত লোভী লিখেছে লিওন রহমান, মাহমুদ নুমান লিখেছেন হ্যাজ শি রেপড বিফোর শি কিল্ড, এটা এখন বলা যাবে না, এটা কাহিনী শুনতে শুনতেই তোমরা জানতে পারবে। আচ্ছা আরফান রুমান লিখেছেন কি হবে পরে, অপেক্ষায় থাকতে হবে। সারজিল আলম লিখেছেন ওকে, হাফিজুল ইসলাম হাফিজ লিখেছেন ভালো লাগছে আজকের গল্পটা, জোস লাগছে লিখেছে রাতের আধার আর একজনের নাম ছিল রাফতার। এনিওয়েজ ব্রতি তুমি এখানে দেখো কি
সাজ্জাদ বলেছে আজকের ঘটনা ভালো লাগছে, এস এম তানভীর ধানমনি থেকে বলছে মানুষ মাত্র 1200 টাকার জন্য একটা মানুষকে খুন করতে পারে এরপর কি হবে বুঝতে পারছি না। আর লিখেছে আরিফ কায়সার তুষার ময়মনসিংহ থেকে টাকাই কি সব এই পৃথিবীতে, রেজাউল লিখেছে যাত্রাবাড়ি থেকে এই প্রথম কুয়াশা শুনছে এবং তার বেশ ভালো লাগছে জানিয়েছে, লিখেছে রাহিমা আক্তার শামিমা সে এবং ছোট ভাই একসাথে মিলে আমাদেরকে শুনছে, গোলাম মোর্শেদ লিখেছে সারাদিনের গরমে পুরো আধা সিদ্ধ হয়ে গিয়েছি এখন এই গরমে রাতে শীতের কুয়াশা খুব ভালো লাগছে, চঞ্চল আমাদের নিয়মিত বন্ধু সাউথ আফ্রিকা থেকে ভালো লাগছে এবং মিউজিক দারুণ হয়েছে কুয়াশা টিমকে ধন্যবাদ জানিয়েছে। তারপরে আমাদেরকে লিখেছে শম্পা গাজীপুর থেকে, সে এবং তার ভাই সাগর একসাথে আমাদেরকে শুনছে এবং একটু একটু ভয় লাগছে, লিখেছে হিমেল মামুন লিখেছে মোস্তাকিম কামরাঙ্গীর চর থেকে, তারপরে মোহাম্মদ মান্না লিখেছে মিরাজ সরকার মতলব থেকে আজকের সাউন্ড এফেক্ট তার খুব ভালো লাগছে, শাহাদা চট্টগ্রাম থেকে আমাদের 11 বছর বয়সী এক বন্ধু সে জানতে চাইছে শুনতে পারবে কিনা।
একটা কথা আমি আগে বলছি না তুমি শুনতে পারবে না, আগেও বলেছি গত সপ্তাহ থেকে বলতে ভুলে যাচ্ছি, আমরা আসলে কাহিনী নিয়ে এত বেশি আমরাই ভয় থাকি যে কি হবে আমাদের জানার কাহিনী আমরাই বলি তারপরেও ভয় লাগতে থাকে, সেটা হচ্ছে যারা 18 অপ্রাপ্ত বয়স্ক, বিশেষ করে শিশু এবং যারা বয়স্ক ব্যক্তি অসুস্থ আছেন, বিশেষ করে যাদের হৃদরোগ আছেন, তারা দয়া করে অনুষ্ঠানটি শুনবেন।
সেই সঙ্গে আমাদের যে প্রাপ্তবয়স্ক শ্রোতাদের একটু দুর্বল চিত্তের ব্যাপার রয়েছে,
সেটাই বললেন, যাদের হৃদরোগের সমস্যা আছে তারা অবশ্যই শুনবেন না।
তারপরে লিখেছে সিবি নয়ন বসুন্ধরা থেকে, আমাদের কাছে জানতে চায় কেমন আছি এবং ধন্যবাদ জানিয়েছে আয়োজনের জন্য, সে প্রত্যেক সপ্তাহে আমাদের সঙ্গে থাকে,
অনেক ধন্যবাদ।
লোকমান 2500 থেকে বলছে, আজকে কুয়াশা শুরু হতে এত দেরি হচ্ছে কেন, 11টা। আর লিখেছে আমাদেরকে চিরাং থেকে রাজন, পলাশখান নারায়ণগঞ্জ থেকে, কুয়াশার অনেক ভক্ত সে। সোহাগ এবং নাসির লিখেছে সোনারপুর থেকে, পলাশখান নারায়ণগঞ্জ থেকে, তারপরে বিন্তুন মাদারীপুর থেকে, নতুন লিসনার আমাদের, গত সপ্তাহের গল্পটা তার খুব ভালো লেগেছে। তারপর ইফতেখার নীলক্ষেত থেকে বলছে যে কমার্শিয়াল ব্রেক এবং এসএমএস এর পরিমাণ রিডিউস করো। আজকে তো কমার্শিয়াল ব্রেক নেই আর এসএমএস ও খুব লিমিটেড পড়া হচ্ছে। রোম্মান মগবাজার থেকে জানিয়েছে একটা সুখবর, সে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে আজকে, অভিনন্দন বন্ধু তোমাকে আর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। লিখেছে চট্টগ্রাম থেকে প্রিন্সেস, তারপরে খোকন মাহমুদ, তার নাকি খুবই ভয় লাগছে। রাব্বি সাভার থেকে, আমাদের আয়োজনের আজকে প্রথম সে শ্রোতা, আরএফ ইন ঢাকা ইউনিভার্সিটি থেকে, এটা সেবা প্রকাশনীর রোমানা আফিজের কুয়াশা কিনা, না সেরকম একটা সিরিয়াল ছিল থ্রিলার, আর আমরা কুয়াশার নামটা নিয়েছি অন্য জায়গা থেকে, কুয়াশা যেহেতু মিস্ট আর সেই সঙ্গে রহস্য হচ্ছে মিস্টোরিয়াস, তো রহস্যের সাথে কুয়াশা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, সেখান থেকে এই আয়োজনের নাম কুয়াশা। চেয়ারম্যান,
হ্যাঁ
আমাদের অনেক বন্ধু, আমাদের বন্ধু অনেকেই জানতে চাইছিল যে তাদের কাছে যে সত্য ঘটনাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে কিভাবে পাঠাতে পারবে, জানিয়ে দিয়ে আমাদের একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, কুয়াশা fm8920@gmail.com।
এই ঠিকানায় পাঠাতে হবে। অনেকে যোগাযোগ করেছেন, অনেকেই অনেক স্টোরি আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে থেকে আমরা বেছে বেছে যেগুলো শোনানোর উপযোগী আমরা অবশ্যই শোনাবো। কিন্তু একটা কথা সবাইকে বলছি যে কিছু কিছু ঘটনা আমাদের কাছে এসছে যেটা হয়তো মামলাটা নিষ্পত্তি হয়নি, কোনোদিন আর হবেও না, কিন্তু অদ্ভুত একটা ঘটনা এবং অদ্ভুত রহস্য আছে তার মধ্যে, সেগুলো আমরা হয়তো নাম পাল্টে দিয়ে, হয়তোবা সময়টা একটু পাল্টে দিয়ে, জায়গাগুলো পাল্টে দিয়ে আমরা আপনাদের কাছে সেই গল্পগুলো তুলে ধরব, কিন্তু সেগুলো সত্য ঘটনা। কিন্তু যে পাঠিয়েছে তার নামটা আমরা অবশ্যই উল্লেখ করব। আর কিন্তু আরেকটা কথা বলছি, সাধারণত আমরা যদি কোন সত্য ঘটনা আপনারা পাঠাতে চান, আর সত্য ঘটনা তো পাঠাতে পারবেনই, আর রহস্যের ঘটনা অবশ্যই হতে হবে, হতে পারে সেটা খুনের কিংবা এমন একটা জটিল রহস্যের ঘটনা, জীবনের কোন ঘটনা থাকতে পারে যেখানে প্রচুর রহস্য আছে, সেটা পাঠাতে হবে। কিন্তু কোন রাজনৈতিক বিষয় বা কোনো কিছু সেখানে থাকলে আমরা সেটা প্রচার করব না, সেটা আগেও আমরা বলে দিয়েছি।
আর মীমাংসিত রহস্যগুলোর,
হ্যাঁ মীমাংসিত কোন মামলা বা কোনো কিছু আমরা অবশ্যই সেটা শোনাবো, কিন্তু তার মধ্যে রহস্য থাকতে পারবে। এখন যদি কেউ একটা দুই বাড়ির জমি নিয়ে ঝগড়াঝাটি মামলা, সেরকম কোনো কাহিনী হলে আমার কাছে সেখানে কোনো রহস্য নেই, অবশ্যই রহস্য থাকতে হবে। এবং আরেকটা কথা বলছি, কারো যদি নিজের লেখার অভ্যাস থাকে রহস্যের কাহিনী, আপনাদের লেখা রহস্যের কাহিনী হলে আমি মনে করি সেটা আরো ভালো হবে, অবশ্যই অবশ্যই করব আমরা,
আর উপযুক্ত তথ্য প্রমাণ সহ।
এবং গল্পটা যদি সব গল্প পাঠালে তো ভালো, গল্প পাঠালে ভালো, কিন্তু সবচেয়ে ভালো মানে তার মুনশিয়ানা বোঝা যাবে সেখানে, সে যদি তার নিজের গল্প থেকে স্ক্রিপ্ট তৈরি করে পাঠাতে পারে সেটা আমাদের জন্য আরো বেশি সহজ এবং ভালো হবে।
রিজভি বাসার জানিয়েছে হলুদিয়া গ্রামটা হচ্ছে লৌহজং থানায় মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের, তার পূর্বপুরুষেরা সেখান থেকে,
চমৎকার অনেক ধন্যবাদ।
ইলিয়াস হোসেন লিখেছে আমাদের বাহরাইন থেকে, বলছে কাজ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনছি, ভালো লাগছে কিন্তু মনটা খারাপ লাগছে যে টাকার কারণে এরকম, এত অল্প টাকার কারণে এরকম একটা ঘটনা ঘটে গেছে। যে সময় ঘটনা সেই সময় 1200 টাকা আসলে
অনেক টাকা, মানে খুব অল্প টাকাও ছিল না, কিন্তু তারপরেও অনেক সময় 10 টাকা 50 টাকার জন্য কিন্তু মানুষ খুন হয়ে যায়। আসলে এমন একটা বিষয় টাকাটা বা অর্থ এমন একটা বিষয় যে খুব সামান্য অর্থের কারণে, যেরকম আমরা নিদারাবাদ হত্যাকাণ্ড যে মামলাটার কাহিনী আমরা শুনিয়েছিলাম, সেটা মামলা যেটা নিয়ে মামলা হয়েছিল নিদারাবাদ হত্যাকাণ্ডের কাহিনীর মধ্যে, যে জায়গাটা যে জমিটা নিয়ে জমিটার কারণে সে পুরো পরিবারটা শশাঙ্কর পুরো পরিবারটা খুন হয়ে যায়, সেই জায়গাটা খুব যে একটা বিশাল কিছু ছিল তা কিন্তু না। এবং যারা খুন করেছিল তারাও তারা ছিল বিত্তশালী, প্রচুর ধন বিত্ত ধন দৌলত তাদের ছিল, টাকা পয়সা ছিল, তারপরেও কিন্তু সামান্য এতটুকু জমির লোভ তারা ত্যাগ করতে পারেনি বলে তারা এতটা নিষ্ঠুর এবং নির্মম হয়েছিল যে খুনি করে ফেলেছিল গোটা পরিবারটাকে। তো অর্থের কারণে মানুষ অনেক কিছু করতে পারে, হতে পারে সেটা অনেক বেশি অর্থ কিংবা কম, লোভটাই আসলে সেখানে বড় এর পিছনে। তো আমরা একটা বিরতিতে যাব, আমরা কি আরো সময় পাবো আরো কয়েকটা এসএমএস করার?
সেমন ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরি,
আমরা খবরের জন্য বিরতিতে যাচ্ছি। তো ছোট্ট একটা বিরতিতে যাবার আগে আমার মনে হয় আমি আরো দু একটা মেসেজ পড়ি, ফেসবুকে ফ্যান পেজ এসছে। হ্যালো আপু, কুয়াশা আমার কাছে খুবই ভালো লাগে রিয়েলি, এটা লিখেছেন রিয়াদ আহমেদ। ফাহমি আয়ান ওমর লিখেছেন হাই আপু। আচ্ছা সুলতানুল আরেফিন অদিত্য লিখেছে আপু তোমার ভয়েসটা অনেক সুইট, আমি শুরু থেকে প্রোগ্রামটা শুনছি, আজ খুব ভালো লাগছে। আমার ভয়েসটা সুইট নাকি আমি সেটা বলতে পারবো না, সেটা জরুরি না, গল্পটা কেমন লাগছে, গল্পটার থেকে সম্বন্ধে কিছু জানতে চাচ্ছি মানে সেইগুলি খুব ইম্পর্টেন্ট, সেরকম কিছু লিখে পাঠালে ভালো হয়। আর আকাশ শিশির লিখেছেন আপু আমি কুয়াশার প্রথম থেকে আছি কিন্তু এই প্রথম লিখছি, প্লিজ পড়বেন। আর সাজু দত্ত লিখেছেন ফার্স্ট থেকে শুনি নাই, বুঝতে পারছি না, বুঝতে পারবেন পরে, পুরোটা শুনবো, অর্ধেক বাকিটুকু শুনতে থাকুন, তারপরে ফিরে এসে আমরা তো আবার আলোচনা করবই গল্পটি নিয়ে। তো এখন আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, তারপর আবারও ফিরে আসছি। আমাদের লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিয়ে যাচ্ছি, যে কোনো মোবাইল থেকে 8920 ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজারের বন্ধুদের জন্য। আর যারা লগ ইন করে শুনছেন বলতে একটু বলে দাও,
abcradio.bd.fm/message এই হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমাদের খুদেবার্তা পাঠানোর ঠিকানা।
আর যে শর্মিনের ফ্যান পেজ এবং ABC রেডিও ফ্যান পেজ তো আছেই, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর কুয়াশার বাকি গল্প নিয়ে। গ্রামের লোকজন 4-5 দিন পর শেফালী বেগমের লাশ পড়ে থাকতে দেখে বকুলতলার গর্তের কাদার ভেতরে। হলুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কাশিম পলাশডাঙ্গা থানায় এক লিখিত এজাহার দিয়ে জানান যে তার হলুদিয়া গ্রামের পূর্ব দক্ষিণ দিকে ফাঁকা মাঠের খাদের মধ্যে বকুলতলা এক অজ্ঞাত মহিলার লাশ পড়ে আছে। ওই গ্রামের আব্দুল মালিকের ছেলে আব্দুল খালেকের স্ত্রী গত 4 দিন ধরে নিখোঁজ হবার বিষয়ে তিনি জানতে পারেন। খালেকের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার স্ত্রী নিখোঁজ হওয়ার ব্যাপারটা সত্যি বলে জানতে পারেন। খালেককে লাশের কাছে এনে লাশ দেখালে লাশটি তার স্ত্রী বলে শনাক্ত করে খালেক। গত বৃহস্পতিবার থেকে তার স্ত্রী নিখোঁজ বলেও সে জানায়, কিভাবে মৃত্যু ঘটেছে সে ব্যাপারে কেউ কিছু বলতে পারেনি। চেয়ারম্যানের এরকম লিখিত এজাহারের ভিত্তিতে একটি অপমৃত্যু মামলা রুজু হয় এবং তদন্তভার পান দারোগা রফিকুল ইসলাম। এরপর সেই মামলার তদন্ত করার জন্য দারোগা রফিকুল ইসলাম হলুদিয়া গ্রামে ঘটনাস্থলে যান লাশের সুরতহাল করতে। সেখানে শেফালীর স্বামী সহ গ্রামের মুরব্বীদের উপস্থিতিতে তিনি লাশের সুরতহাল করেন। লাশ কাদা থেকে উপরে ওঠানো হয়, সবাই দেখে লাশের গলায় দড়ি বাঁধা। আব্দুল খালেক সবার সামনে তার স্ত্রীর লাশ শনাক্ত করে।
এই যে দেখি আপনার একটু শরীরা খারাপ, এই যে এই একটু এদিকে আসো তো। নাম কি তোমার?
আব্দুল খালেক।
বাপের নাম?
আব্দুল মালেক।
এই মহিলাকে তুমি চেনো?
যে সে আমার দ্বিতীয় পক্ষ।
ও দ্বিতীয় পক্ষ, তা দ্বিতীয় পক্ষের বইয়ের নাম কি?
তার নাম শেফালী বেগম।
বয়স কত?
বয়স তো ঠিকঠাক বলতে পারি না, তো 18-19 বছর হইব।
বউ নিখোঁজ হয়েছিল কবে?
এই বৃহস্পতিবার থেকে নিখোঁজ।
তাহলে তুমি থানায় জানো নাকি?
যে তার চরিত্র ভালো ছিল না, এর আগে একবার না বইলা চলে গেছিল, এই লিগে এইবার তার আর খুঁজি নেই।
তোমার বউয়ের গলায় যে রশি বান্ধা দেখছো?
হ্যাঁ দেখছি।
কে বানছে?
আমি কেমনে কমু।
সুরতহালের সময় চেয়ারম্যান ও উপস্থিতি সবাই সন্দেহ প্রকাশ করলে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। লাশের পাশে জমি থেকে কিছু আলামত পাওয়া যায়, সেগুলো দারোগা জব্দ করেন। এরপর তিনি শুরু করেন তদন্ত। তদন্ত করতে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সবার প্রথমে গ্রেফতার হয় ওই এলাকার সবদর আলীর ছেলে করিম। পুলিশে জিজ্ঞাসাবাদে সে তার দোষ স্বীকার করে এবং জানায় যে তারা মোট 4 জন এই খুনের সঙ্গে জড়িত ছিল, সে নিজে, রহিম আলী, নাসির আর শেফালীর স্বামী আব্দুল খালেক। আব্দুল খালেকের কথা অনুযায়ী তারা পরামর্শ করে এবং শেফালীকে ভারতে নিয়ে যাবার কথা বলে ঘর থেকে বের করে নিয়ে আসে।
এরপর তারা চারজন মিলে শেফালিকে খুন করে। খুনের কারণ হিসেবে করিম জানায়, শেফালির সাথে বিয়ে হবার সময় খালেককে শেফালি 1200 টাকা ধার দিয়েছিল প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার জন্য। পরে ওই টাকা ফেরত চাইলে খালেকের মনে টাকা না দেওয়ার কুবুদ্ধি ঢোকে এবং সে তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করে। এবং সেই মতেই ঘটনার রাতে করিম শেফালিকে ঘর থেকে বের করে আনে, তারপর বকুলতলায় নিয়ে গলায় রশি বেঁধে খুন করে এবং লাশ গুম করার জন্য বকুলতলার খাদে লুকিয়ে রাখে। তদন্তকারী কর্মকর্তা এরপর ডাক্তারে শরণাপন্ন হন। ময়না তদন্তকারী ডাক্তার অভিমত দেন যে বর্ণিত জখম আর শ্বাসরুদ্ধ করার কারণে এই মৃত্যু ঘটেছে, যা মৃত্যুর আগেই করা হয় এবং এটা একটা নরহত্যা। এ থেকে বোঝা যায় যে আসামি করিমের দেয়া জবানবন্দি সত্যি, আসামি করিম, খালেক, রহিম এবং নাসির পরিকল্পিতভাবেই শেফালিকে হত্যা করেছে রাত অনুমান 1টা-1টার সময়। এরপর দারোগা রফিকুল ইসলাম নিজে বাদী হয়ে ওই আসামিদের বিরুদ্ধে মামলার এজাহার দেন। এর ভিত্তিতে মামলাটি রুজু হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে তিনি নিজেই মামলাটি তদন্ত করেন। তদন্তের শেষ পর্যায়ে তার বদলি হয়ে যাওয়ার কারণে মামলাটির তদন্ত করার ভার পড়ে দারোগা হালিম চৌধুরীর উপর। তিনি কাগজপত্র পর্যালোচনা করে আসামি আব্দুল খালেক, করিম, রহিম ও নাসিরের বিরুদ্ধে দণ্ডবিধি 302, 34, 201 ধারা মতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে দায়রা জজ আদালতে এই মামলার বিচার কাজ শুরু হয়। আসামি খালেক গ্রেফতার হবার পর পলাশডাঙ্গা থানার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জনাব সাইদ আহমেদের কাছে 164 ধারা মতে স্বীকারোক্তি প্রদান করেন এবং এই হত্যাকাণ্ডের সাথে তার নিজের ও বাকি তিনজনের জড়িত থাকার কথা স্বীকার করেন। 164 ধারা অর্থ হচ্ছে কারো দ্বারা প্ররোচিত না হয়ে স্বজ্ঞানে স্বইচ্ছায় জবানবন্দি দেয়া। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলে তাদের পড়ে শোনানো হয়, তারা আবার নিজেদের নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করে। নিয়ম অনুযায়ী আসামিদের বিচার শুরু হয়। এ মামলায় সাক্ষী ছিল মোট 9 জন। জেরার সময় বিভিন্ন সাক্ষীরা মোটামুটি একই রকমের বক্তব্য দেয়। প্রশ্ন উত্তরের সময় ধীরে ধীরে বেরিয়ে আসে আসল ঘটনার বর্ণনা, জানা যায় অনেক বিস্তারিত তথ্য কি ঘটেছিল আসলে সেই রাতে। মানুষ যখন কোন অপরাধ করার কথা চিন্তা করে, সাথে সাথে সে পাপের একটা অদৃশ্য শেকলে বন্দী হয়ে যায়। প্রতিজ্ঞা করে পাপের পথ থেকে ফিরে না আসা পর্যন্ত শয়তান তার পরামর্শদাতার দায়িত্ব পালন করতে থাকে। সেদিন শেফালির সাথে সেই ঝগড়ার পর কয়েকদিন ধরে খালেকের মাথায় একটা চিন্তা জমাট বাঁধতে থাকে। মাত্র 1200 টাকার জন্য সে শেফালিকে খুন করার পরিকল্পনা করে ফেলে। এই পরিকল্পনাটি তাকে সারাক্ষণ তাড়িয়ে নিয়ে বেড়ায়। সে তার 3 সহযোগী রহিম আলী, নাসির আলী এবং করিমকে তার পরিকল্পনার কথা খুলে বলে। এই 3 নরাধমের আগে থেকেই নজর ছিল শেফালির উপর। তারা তাই কিছুটা সেই কারণেই খালেকের কথা রাজি হয়ে যায়। এই হত্যাকাণ্ড সম্পর্কে করিম যে জবানবন্দি দেয় তা থেকে জানা যায়, শেফালি হত্যার আগের দিন বুধবার বিকেলে খালেক করিমের বাড়ি গিয়ে তাকে প্রথমে হলুদিয়া বাজারে নিয়ে আসে এবং বাজার করে সে খালেকের বাড়ির পাশে পুকুরের পাড়ে যায় এবং সেখানে বসে এই হত্যার পরিকল্পনা করে।
এখন কও কি হয়েছে, আমার এত তাড়াহুড়ো করে ডাই কেন লাগে?
লাগে আমার জরুরি কথা আছে, আমি শেফালি খুন করুন বলে ঠিক করছি।
কি কও?
ঠিকই কইছি, বেশি বার বাড়ছে, খালি টাকা চাই, না মারলে 1200 টাকা ফেরত দিতে, আমি টাকা পামু করি, তাই ওরা মারতেই হবে আর তবে আমার লোকে থাকতে হবে।
কিন্তু
ডরাইস না, রহিমের নাসিরও থাকবে, তো সব কথা বুঝছি।
ওরা কি কইছে?
ওরা লোকে থাকবে।
কিন্তু কামটা করবা কেমন?
সন্তরে কইতেছি, রাত্রে বেলা যখন সবাই ঘুমায় পড়ব তুই আমার বাড়িতে গিয়ে আসলে ডাক দিবি,
খালেক আর করিম মিলে সেদিন এইভাবে শেফালিকে মারার ষড়যন্ত্র করে। ভাত খেয়ে শেয়ার করিম তার বারান্দায় শুয়ে থাকে। খালেক করিমকে বলে রাতের বেলা শেফালিকে ইন্ডিয়া যাওয়ার নাম করে কিয়ারের রাস্তার পাশে নিয়ে যেতে এবং সেই অনুযায়ী রাত 12টা-1টার দিকে করিম শেফালিকে বাড়ির বাইরে ডেকে নিয়ে আসে এবং ইন্ডিয়া যাওয়ার কথা বললে সে পুরনো শাড়ি বদলে নতুন একটি শাড়ি পরে আসে। তারপর শেফালিকে নিয়ে করিম কেয়ারের রাস্তা দিয়ে একটা পাকা বাড়ি পার হয়ে আমবাগানের কাছে আসলে আসামি রহিম আলী গামছা দিয়ে শেফালির মুখ বেঁধে ফেলে। তারপর 4 জন মিলে শেফালিকে নিয়ে যায় বকুলতলায়। সেখানে শেফালির গলায় দড়ি বেঁধে দুদিক দিয়ে রহিম আলী এবং নাসির টান দেয়। তখন শেফালি মাটিতে পড়ে যায়, করিম তার হাত চেপে ধরে আর খালেক চেপে ধরে তার পা।
পাঁচ ছয় মিনিটের মধ্যে শেফালি মারা যায়। তারা সবাই শেফালির লাশ নিচে কাদার মধ্যে ফেলে দিয়ে যায়। কিছুদিন আগে যে মানুষটা শেফালিকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দিঘির পারে বসে থাকত, আজ সেই মানুষটি শেফালির জীবন কেড়ে নিতে মানুষ খেকো বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল। প্রেমিকা স্ত্রীর করুণ অনুনয় বিনয়ে তার বুকে এতটুকু ভালোবাসা জেগে উঠল না। অথচ এই খালিকে কয়েকদিন আগেও এক নির্জন রাতে শেফালিকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, আমি তোমাকেই ভালোবাসি, এ বুকে তুমি ছাড়া অন্য কেউ নেই, তুমি শুধু আমার ভালোবাসা, একমাত্র ভালোবাসা। শেফালি প্রেমিক স্বামীর ঘর করতে এসে বুঝতে পেরেছিল যে সে একজন কামুক প্রতারকের নিপুণ ফাঁদে পা দিয়েছে। যে হাত দিয়ে একদিন তাকে সাদর করত সে হাতই আজকাল খুব সহজেই তাকে মারতে উঠে যায়, এমনকি তার জীবন কেড়ে নিতে লোভী হয়ে ওঠে। শেফালি বেগম তবু এই যন্ত্রণা বুকে নিয়েই জীবন কাটিয়ে দিতে চেয়েছিল সংসার করতে, কিন্তু সেটুকুও পেল না। কৃষ্ণপক্ষের রাতে সে খুন হল চারজন নরপিশাচের হাতে। তারা শেফালিকে খুন করে বকুলতলার একটা গর্তের মধ্যে লাশ ফেলে দিয়ে চলে যায়। আসামি পক্ষের উকিল কেসটা অন্যদিকে ঘোরানোর অনেক চেষ্টা করেন। বাদী পক্ষের প্রতি অভিযোগও তোলা হয় যে আসামিদের মারধর করে, অত্যাচার করে, জোর জবরদস্তি তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। মামলা চলার সময় বারবারই আসামিদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা চলে। তদন্ত সঠিকভাবে সম্পন্ন করা হয়নি বলেও অভিযোগ করে আসামি পক্ষ। বাদীপক্ষে চার নম্বর সাক্ষী ফরিদ আলী সরকার জানান যে তিনি নীলমণি বাজারের একজন ব্যবসায়ী। ঘটনার দিন তিনি শুনতে পান হলুদিয়া গ্রামের মাঠের বকুলতলার গর্তের মধ্যে একটি মেয়ে মানুষের লাশ পড়ে আছে। এ খবরটা পেয়ে তিনি স্থানীয় চেয়ারম্যান আবুল কাশেমকে জানান এবং নিজে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে আসামি খালেককেও দেখেন। খালেক ওই লাশ তার স্ত্রী বলে শনাক্তও করে। যে গর্তটিতে লাশ পাওয়া গিয়েছিল তার পাশে ভাঙা পলার চুড়ি, শাড়ি, ব্লাউজ, কানের রূপার দুলও পাওয়া যায়। আরও পাওয়া যায় বিড়ির পোড়া অংশ। তার সামনেই দারোগা লাশের সুরথাল প্রস্তুত করেন এবং সব আলামত জব্দ করেন। লক্ষ্য করবার মতন ব্যাপার যে লাশটা পাওয়া যায় উলঙ্গ অবস্থায়। কোমরের নিচে অল্প কিছু কাপড় ছিল, এতে মনে হয় যেন মেয়েটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল। কিন্তু এ প্রসঙ্গটা পরবর্তীতে আসেনি। একটা জিনিস মনে রাখতে হবে যে এই ঘটনাটা যে আমলে ঘটেছিল তখন প্রযুক্তি এতটা উন্নত ছিল না, আর যে জায়গার কথা বলা হচ্ছে সেটা একটা অজপাড়া, একেবারে রিমোট এরিয়া যেটা বলা যায়। সেখানে অশিক্ষিত মানুষের সংখ্যাই বেশি, কাজে অনেক আলামত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও ছিল। আর চার পাঁচ দিন পরে উদ্ধার করা লাশের গায়ে তখন পচনও ধরেছিল এবং চার পাঁচ দিন ধরে লাশ পড়ে থাকার কারণে, পচন ধরার কারণে অনেক আলামতই নষ্ট হয়ে গিয়েছিল। কাজে হয়তো তখন ধর্ষণের কোনো আলামত অবশিষ্ট ছিল না, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা দেখে খুব জোর সম্ভাবনা মনে হয় যে শেফালি বেগমকে হয়তো নৃশংসভাবে খুন করার আগে ধর্ষণ করা হয়েছিল। সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ কোরেশ ছিলেন বাদীপক্ষের পঞ্চম সাক্ষী। শেফালির ময়নাতদন্ত তিনি করেছিলেন। তিনি মৃতার গলার চারপাশে লিগেচার মার্ক দেখতে পান, যা গলার সামনের দিকে থাইরয়েড অ্যান্ড ক্রাইকয়েড কার্টিলেজ এবং মাঝামাঝি দিয়ে ঘাড় পর্যন্ত বিস্তৃত। আমি একটু এখানে ভেঙে বলছি, লিগেচার মার্ক হচ্ছে রশি বা কোনো কিছু দিয়ে, কাপড় দিয়ে যদি গলায় ফাঁস দেওয়া হয় সেটার দাগ। এবং ময়নাতদন্তের পর বা শরীর ব্যবচ্ছেদের পর নরম পেশিগুলোকে কনজেস্টেড অবস্থায় পাওয়া যায়। ডান উরুর সামনের দিকে মাঝামাঝি জায়গায় ব্যবচ্ছেদের পর কনজেস্টেড অবস্থায় পাওয়া যায়, যা তৈরি হয়েছে গলা ও পা চেপে ধরার কারণে। এতে প্রমাণ হয় যে এসব জখম ও শ্বাসরুদ্ধ হবার কারণেই এ মৃত্যু ঘটেছে এবং এটা নরহত্যা। এমনকি বলা যেতে পারে যে ধর্ষণ করার কারণেও পা হাত তাকে চেপে ধরা হয়েছিল, সে কারণেও হতে পারে। আর এ বক্তব্য করিমের জবানবন্দির সঙ্গেও পুরোপুরি মিলে যায়। আসামি পক্ষের জেরায় ডাক্তার আরও বলেন যে ময়নাতদন্তের সময় লাশটা হাইলি ডিকম্পোজ ছিল, এত বেশি পচে গিয়েছিল যে অনেক আলামতই নষ্ট হয়ে গেছে। মৃতদেহে ম্যাগট ফর্ম করেছিল, অর্থাৎ ফাঙ্গাস ধরে গিয়েছিল, লাশে পচন ধরেছিল। বাদীপক্ষের দুই নম্বর সাক্ষী মোহাম্মদ আব্দুল গনি হলুদিয়া গ্রামেরই বাসিন্দা। তিনি বললেন যে শেফালিকে পাওয়া যায় হলুদিয়া গ্রামের দক্ষিণ পূর্ব কোন মাঠের মধ্যে বকুলতলার গর্তের মধ্যে মৃত অবস্থায়। অনেকে লাশ দেখতে যান এবং তিনিও যান। তিনি গর্তের মধ্যে অল্প পানিতে লাশ পড়ে থাকতে দেখেন। আসামি খালেকও সেখানে যায় এবং লাশ দেখে বলে যে সেটা তার স্ত্রী শেফালির লাশ। তিনি আরও বলেন যে তিনি এটা শুনেছিলেন যে আসামি খালেকের প্রথম স্ত্রী কোর্টে মামলা করেছিল এবং সে মামলা কাউন্সিল অফিস থেকে তুলে নেওয়ার জন্য খালেক শেফালির কাছ থেকে 1200 টাকা নেয় এবং পরে তাকে বিয়ে করে। খালেক তার ঘনিষ্ঠ প্রতিবেশী এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি শেফালিকে খালেকের বাড়িতে বসবাস করতে দেখেছেন। শেফালি হত্যাকাণ্ড মধ্যরাতে সংঘটিত হয়। এর 4 দিন পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে। 4 দিন ধরে নিখোঁজ থাকলেও খালেক তার স্ত্রীকে খুঁজে বের করার কোনো চেষ্টা চালায়নি। কি অদ্ভুত! এমনকি ব্যাপারটা কোনো প্রতিবেশী বা অন্য কাউকেও সে জানায়নি। সে যে তার স্ত্রীকে খুঁজে বের করার কোনো চেষ্টা চালিয়েছিল এরকম কোনো দাবি বা কোনো ব্যাখ্যাও দেয়নি। এরকম আচরণ খুব জোরালোভাবে নির্দেশ করে যে খালেক জানত যে তার স্ত্রীকে তো সে নিজেই মেরে ফেলেছে, এ কারণেই তাকে খুঁজে বের করার আর কোনো চেষ্টা করেনি সে। এছাড়া সব সাক্ষী এই মর্মে বক্তব্য দেয় যে খালেক শেফালের কাছ থেকে 1200 টাকা নিয়েছিল, এই টাকা ফেরত চাইলেই তাদের মধ্যে ঝগড়া হয় এবং এই কারণেই খালেক শেফালিকে খুন করে। মোকদ্দমার শেষ পর্যায়ে বিজ্ঞ বিচারক সব রকমের সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে বুঝতে পেরেছিলেন যে আসামি আব্দুল খালেকই এই খুনের মূল পরিকল্পনাকারী এবং খুনি। শেফালি টাকা ফেরত চাওয়াতে তাদের মধ্যে ঝগড়া হয়। খালেক তার স্ত্রীর কাছ থেকে ধার নেওয়া 1200 টাকা ফেরত দিতে পারবে না বলে সে করিম রহিম নাসিরকে নিয়ে শেফালিকে খুন করার ষড়যন্ত্র করে। পাষণ্ড স্বামী অবশেষে তার স্ত্রীকে বাকি 3 জনের সহযোগিতায় রাতের অন্ধকারে নির্মমভাবে খুন করে লাশ গুম করে রাখে। উল্লেখিত রাইটিং ঘোষণার আগে জজ সাহেবের মনে খেলা করতে থাকে, নানান ভাবনা তাকে ভাবিয়ে তোলে। আসামি 4 জন তখন জেলখানায় বন্দী। রাত হলে খালেক আকাশ ফাটার চিৎকার করে কাঁদতে থাকে। জেল থেকে সব পুলিশ দৌড়ে আসে। অবশেষে পুলিশ তাকে কান্না বন্ধ করতে বলে, না হলে কিভাবে থামাতে হয় সে ব্যবস্থা করার ভয় দেখিয়ে তারা চলে যায়। তখন 4 আসামির মধ্যে প্রচন্ড একটা ঝগড়া বেঁধে যায়। সবাই খালেককে দোষারোপ করতে থাকে, তার কারণে আজকে সবার এমন অবস্থা। মামলার খরচ মেটাতে গিয়ে আসামিদের সবার ভিটায় ঘুঘু চড়ার মতন অবস্থা হয়ে গেছে। যা ছিল সব বিক্রি করে ফেলেছে তারা মামলা করতে গিয়ে। রহিম, করিম আর নাসির একসাথে খেপে উঠে বলে,
ইচ্ছা করে তোরে খুন করে ফাঁসির দড়িতে ঝুলে পড়ি।
খালেক কোনো কথা বলে না, শুধু ফ্যাল ফ্যাল করে ওদের দিকে চেয়ে থাকে। 3 দিন পর রায় ঘোষণার তারিখ পড়ল। শেফালি হত্যা মামলার রায় শোনার জন্য সেশন জজের আদালত ভরে উঠল। প্রচুর লোক, প্লাবিত নদীর মতো মফস্বল শহরটা লোকজনে বোঝাই হয়ে গেল। জজ সাহেব এজলাসে ওঠার পর সব মানুষের কলরব থেমে গেল। সবাই নিশ্চুপ হয়ে রায় শুনতে লাগল। আসামি 4 জন কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। জজ সাহেব ভারী চশমার ফাঁকে একবার আসামিদের দেখে নিলেন, তারপর রায় পড়তে শুরু করলেন। রায়ের গুরুত্বপূর্ণ অংশ পড়ে এরপর তিনি আদেশের অংশগুলো পড়লেন থেমে থেমে উচ্চ কণ্ঠে। বিচারে খালেক, করিম, রহিম ও নাসির আলীকে শেফালি হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করা হল। শেফালিকে খুন করার পর তার লাশ গোপন করার অপরাধে তাদের প্রত্যেককে অতিরিক্ত 5 বছরের কারাদণ্ড সহ জরিমানা ঘোষণা করে জজ সাহেব এজলাস থেকে নেমে পড়লেন। রায় শুনে আসামিরা হাউমাউ করে কাঁদতে লাগল। আর শেফালির বৃদ্ধ বাবা মায়ের চোখ থেকে মেয়ে হারানোর শোকের অশ্রু গড়িয়ে পড়তে লাগল। শেফালি হত্যার বিচার অবশেষে সম্পন্ন হল। শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 এর সঙ্গে আছি শারমিন
আর আমি প্রতীক।
আর শুনছিলাম আজকে আমরা শেফালি হত্যার কাহিনী, যেটা বহু বছর আগে। ঠিক সঠিক সময়টা আমরা অনুমান করতে পারিনি, কারণ আমরা যে লেখা থেকে পেয়েছি সেখানে সঠিক সময়টা নেই। তবে অনুমান করা যায় যে স্বাধীনতার পরবর্তী সময়ে হতে পারে এবং স্বাধীনতা পূর্বকালীন সময়ের কথাও হতে পারে বা কাছাকাছি সময় সেরকম আর কিছু। কারণ 1200 টাকার বিষয়, 1200 টাকা তো তখন আর আমি জানি না, 1200 টাকা বোধ হয় আমার মনে হয় তার স্ত্রী শাহিদার কাবিনের টাকাটা ছিল, যেটা সে তার প্রাপ্য টাকা বলে দেনমোহরের টাকা সে দাবি করেছিল। এবং খুবই নির্মম এবং নিষ্ঠুর একটি হত্যা কাহিনী আজকে আমরা শোনালাম বন্ধুদেরকে। এবং আমি আগে শুনেছি, আজকে শো এই শোটা শুরু করবার আগে আগে তো শুনেইছি, এটা যখন তৈরি হয় তখন সঙ্গে সারাক্ষণই সর্বক্ষণই সঙ্গে ছিলাম, আর এখনো আবার শুনছিলাম। আমার মনে হয় আমি একটা মুহূর্তের জন্য আমার মনটাকে অন্যদিকে আমি সরাতে পারিনি, এত বেশি ইনভলভ হয়ে গেছিলাম পুরো কাহিনীটার মধ্যে। এবং আমার অসম্ভব কষ্ট হচ্ছিল যে একটা অসহায় মেয়ে যার 18-19 বছর বয়স, ওই বয়সে মানুষের চোখে রঙিন স্বপ্ন থাকে, এবং সে স্বপ্ন থাকে বলেই সে একটি বিবাহিত পুরুষের প্রেমে পড়েছিল, যে প্রেমের হাতছানি সে উপেক্ষা করতে পারেনি এবং ঘর ছেড়েছিল। তাকে অনেক কষ্টের মধ্যে দিয়ে তার বাবা মাকে দুঃখ দিয়ে রীতিমতো বিয়ে করতে হয়েছিল খালেককে, এবং তার নিজের জমানো টাকা বা যাই জমানো টাকাই হোক আর বাবা মার কাছ থেকে নিয়েই হোক সে টাকা দিয়েছিল সে খালেককে, যাতে তার প্রথম স্ত্রীর কাছ থেকে সে নিষ্কৃতি পেতে পারে এবং তাকে বিয়ে করতে পারে, তাকে নিয়ে সংসার করবে বলে। একসময় একটা গরু কেনবার জন্য সে 1200 টাকা দাবি করলে তাকে নির্মমভাবে খুন হতে হয় তার স্বামীর কাছে। আর প্রচুর বন্ধুদের প্রচুর প্রশ্ন আছে, আমার আসলে কি উত্তর দিব ঠিক ভেবে পাচ্ছি না।
বন্ধুদের সবচেয়ে কমন যে কথা সেটা হচ্ছে মাত্র 1200 টাকার জন্য কেউ কাউকে খুন করতে পারে, এবং এর উত্তরটা আমার মনে হয় কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি।
হ্যাঁ হ্যাঁ, 1200 টাকার জন্য কে 12 টাকার জন্য মানুষ মানুষকে খুন করতে পারে। মানুষের মধ্যে যদি কাউকে যদি কারোর খুন করার মতন কি বলবো মনের ভেতর সেরকম আক্রোশ প্রতিহিংসা থাকে, তাহলে 1200 টাকাও যা 12 টাকাও তারপর কোন একেবারে বিনা কারণে তো মানুষ খুন হয় কোন কারণ ছাড়াই।
কত রকমের মানুষই তো আছে পৃথিবীতে। তারপরে আরো একটা বিষয় শারমিন বন্ধুরা জানতে চাইছিল, মাঝখানে আমরা অল্প করে শুনলাম যে শেফালি খুন হওয়ার আগে কিংবা তার আগে কি তাকে রেপ করা হয়েছিল কিনা সেই বিষয়টা আমি
এটা নিশ্চিত ভাবে জানা যায়নি, কিন্তু গল্পটাতে যেভাবে আছেন যে বিচারক গল্পটা মানে লিখেছেন এটা তিনি রায় দিয়েছিলেন এই বিচারের, এবং তিনি তার কিছু বিচার সাক্ষী সাবুতের কথা তো বলেছেন, তিনি তার কিছু কিছু মামলার কাহিনী নিয়ে একটি বই করেছেন, যে বই থেকে বা যে গল্প থেকে আমরা আজকে কাহিনীটি শুনলাম সত্য ঘটনা। সেখানে তিনি রেপের বিষয়টা সরাসরি ভাবে উল্লেখ করেননি, এবং উল্লেখ না করার পেছনে কারণ আছে। এখানে এখানে কিন্তু তিনি বিচারক, বিচারক হিসেবে তার কাছে যে অভিযোগগুলো এসেছে যেভাবে সেভাবেই তিনি মামলাটাকে পরিচালনা করেছেন, এবং যেগুলো খুব টাচি মামলা তিনি কিন্তু সেই কাহিনীগুলি রেখে গেছেন যেগুলি তার হৃদয় খুব স্পর্শ করেছিল। কারণ আমরা এক জায়গায় বলেছি যে তিনি সারা রাত ঘুমাতে পারেননি যে কালকে কি রায় দিবেন সেটা। আমি সেই রেপের প্রসঙ্গে এসেছি, অনেক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে যে রেপ হয়েছিল কিনা তাকে। আমরা প্রথমেই কিন্তু একটা জায়গায় শুনেছিলাম যে শেফ আলী খুবই দেখতে শুনতে খুবই আকর্ষণীয় ছিল, এবং তার যে বন্ধুগুলো তাদের প্রতি তাদেরও একটা দৃষ্টি ছিল, শেফালের প্রতি তাদেরও একটা কুদৃষ্টি ছিল, এবং তাকে নিয়ে গিয়ে বকুল তার নির্মম ভাবে খুন করা হয় এবং গর্তের মধ্যে ফেলে রাখে। তো প্রথমে আমি যে কথাটা বলছি যে রেইপের যে আলামতগুলো থাকে যখন একটা মানুষ খুন হয়, যে আলামতগুলো থাকে রেপ করলে যেটা দিয়ে স্পষ্টত বোঝা যায়, অনেক সময় তো টাটকা মানে টাটকা বলবো, এই জন্য পর ডিকম্পোজ হওয়ার আগ পর্যন্ত শরীরে কিছু চিহ্ন দেখেও কিন্তু রেপের ইয়ে বোঝা যায়, কিন্তু মূল যেটা আলামত সেটা কিন্তু 72 ঘন্টা থাকে তারপরে নষ্ট হয়ে যায় আমার জানা মতে।
আর সেই সময় মনে হয় এই সব আলামত প্রমাণ করার
মতো প্রযুক্তিগত ছিল না, কিন্তু তাছাড়াও সময়টা একটা বিষয় ছিল, 4-5 দিন অর্থাৎ 72 ঘন্টা পার হয়ে গেছে তারপরে লাশটা পাওয়া যায়, এবং ততক্ষণে ডিকম্পোজ হয়ে গেছে বডিতে, শুধু গলার যে ক্রাইকয়েড থাইরয়েড যে হাড়টা ভাঙলে বোঝা যায় গলায় ফাঁস দিয়ে মারা হয়েছিল। আমি যে কারণে বলছি এবং উল্লেখও করেছি এবং সেখানে একটু উল্লেখ করা ছিল যে রেপ হয়েছিল এটা অনুমান করা যায়, যদিও মামলা সেটা আসেনি যেহেতু সেরকম প্রমাণ পাওয়া যায়নি, কারণ তারা 164 ধারা যে জবানবন্দি দিয়েছিল ম্যাজিস্ট্রেটের কাছে, সাধারণত আমরা জানি যে ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া যাবেন জবানবন্দিটাই গ্রহণযোগ্য সেটাই বিশ্বাসযোগ্য বেশি, সেখানেও সে তারা উল্লেখ করেনি, কারণ তারাও ইতিমধ্যে তখন জেনে গেছিল যে আলামত সেরকম পাওয়া যায়নি, এবং পুলিশের যে পুলিশ যে সুরথাল করেছিল সেখানে রেপের কোন কথা উল্লেখ আসেনি, কিন্তু লাশটি পাওয়া গিয়েছিল উলঙ্গ অবস্থায় একটি গর্তের মধ্যে। সাধারণত এই অবস্থায় লাশ ফেলে দেওয়া হয়, সেটা পুরুষই হোক এবং নারী হোক, যখন উলঙ্গ অবস্থায় ফেলা হয় কখন ফেলা হয় যে লাশটার কাপড় চোপড় সব সরিয়ে ফেলা হয় যাতে লাশ ডিকম্পোজ হয়ে গেলে বা পচন ধরে বা একদম পচে গেলে কাপড় চোপড় না ছাড়া না থাকলে তার চেনার কোন উপায় থাকে শনাক্ত করা যায় না, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু খুনিরা কিন্তু কাপড়গুলো একদম তার পাশেই ফেলে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে এটা দিয়ে অনুমান করা যায় যে তাকে ধর্ষণ করা হয়েছিল মৃত্যুর আগে, কারণ তারা যদি আলামতগুলি নষ্ট করে ফেলবে
তারা
পাশে রাখত না, তারা নিয়ে যেত।
আচ্ছা,
এই কারণেই আরেকটা কথা বলছি, মামলার মধ্যে কিন্তু যে ধারাগুলোতে মামলাটা করা হয়, রেপের জন্য কোন মামলা আলাদা করে করা হয়নি, ধর্ষণের কোন জন্য করা হয়নি, শুধু খুনের জন্য করা হয়েছে।
এই কারণে সম্ভবত বিচারক সাহেব যিনি, উনি পুরো ব্যাপারটার ভিতরে রেপের বিষয়টা ওইভাবে লিখে যাননি,
মানে আসেইনি প্রসঙ্গে, শুধু হত্যা মামলাই করা হয়েছিল।
তুষার বলেছে ময়মনসিংহ থেকে, এই অদ্ভুত এই পৃথিবীর মানুষগুলো আরো বেশি অদ্ভুত। আর সাজ্জাদ মির্জাপুর থেকে, ভয় লাগছে বলছে। চঞ্চল বলছিল মানুষ কত নিষ্ঠুর হতে পারে, সে ভেবে নিয়েছিল যে খালেকের ফাঁসি হবে। আর এস এম তানভীর ধানমন্ডি থেকে, আজকের ঘটনা অনেক অদ্ভুত হয়েছে মনে হয় শেফালিকে, আচ্ছা সেও বলছিল শেফালিকে সম্ভবত ধর্ষণ করা হয়েছে। হিরো বড়ুয়া, তারও একই প্রশ্ন, মানুষ এত নিষ্ঠুর কেন হয়। লিখেছে সেতু এবং মারুফ, কুয়াশা শুনছিল, ভালো লাগছে। সান আরশাদ দুবাই থেকে, গল্প বলার ভঙ্গির মধ্যে একটা ম্যাজিক আছে শারমিন তোমার,
ধন্যবাদ।
আর ইলিয়াস হুসেইন বাহরাইন থেকে বলছে, এবিসি রেডিওর আয়োজনগুলো একটার চেয়ে একটা সুন্দর, এবিসি রেডিও সাফল্য কামনা করেছে, ধন্যবাদ। তারপরে লিখেছে আমাদের মোহাম্মদ রুবেল ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে, সে মোটামুটি গল্পের মধ্যে এতক্ষণ ডুবেছিল। আমাদের ফেসবুক পেজে লিখেছে মোহাম্মদ শাহিন আহমেদ দুর্জয়, পুষ্পকণা বলছে যে, তারপরে ফোরকান ভাই চট্টগ্রামে নতুন শুনছে বলছে, জ্যাজ সুব্রত নির্যাতন এখনো বিরাজ করে এই সময়ে এসেও সমাজে।
এখন এটা তো অনেক পুরনো ঘটনা, এখন তো আরো ভয়াবহ ভাবে আমরা যে সমস্ত ঘটনা শুনি, ভয়ঙ্কর সব হত্যাকাণ্ড অনেক ঘটেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা সব ঘটে যেগুলো খুবই হৃদয় বিদারক।
একটা জিনিস কি শুনুন,
সময়কাল আসলে কোনো ব্যাপার না, হয়তো আগেও ঘটতো, আগে হয়তো গণমাধ্যম এত স্ট্রং ছিল না, তখন মিডিয়া এত স্ট্রং ছিল না, যার ফলে আমরা জানতে পারতাম না।
আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যত মানে সামাজিক উন্নতির সাথে সাথে কিন্তু আমাদের মনে হয় মানসিকতার উন্নতি সেভাবে হচ্ছে না, আর নিষ্ঠুরতা কিন্তু বেড়েই চলেছে। কে কার চেয়ে কত নিষ্ঠুর ভাবে একটা অপরাধ ঘটাতে পারে, এরকম একটা
প্রতিযোগিতা চলছে।
আব্দুল্লাহ মামুন বলছে, সে এবং তার ওয়াইফ দুজন মিলে আমাদেরকে শুনছে। হাসান শরীফের প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতের কুয়াশার আয়োজনগুলো কি এরকম সুন্দর হবে?
এই পর্যন্ত যখন আজকে বোধহয় ষষ্ঠ পর্ব চলছে, এবং ষষ্ঠ পর্বে আমি যে পরিমাণ সাড়া পেয়েছি সেটা আমার ভাবনাতীত ছিল, আমি কখনো কল্পনাও করিনি যে এত গ্রহণযোগ্যতা পাবে এই আয়োজনটি এত অল্প সময়ে। এবং আমি চেষ্টা করেছি রহস্য যত রকম আছে, রহস্যের যত ভ্যারিয়েশন আছে সেগুলো নিয়ে আসতে কুয়াশা। কখনো আমরা অপদেবতার গল্প যেগুলো মানুষ কুসংস্কার বিশ্বাস করে সেখানেও যে কিরকম রহস্য থাকতে পারে সেটা দেখিয়েছি। একটা সাইকোলজি মানে একটা কি বলবো এটাকে, সাইকোলজিক্যালি মানুষ যখন খুব দুর্বল হয়ে পড়ে বা মানসিক ব্যাপার মানুষকে যে ভয়ে আক্রান্ত করে কোথায় নিয়ে যায়, একজন খুনির গল্প এবং সে নিজেও পরে আত্মহত্যা করেছে সেই তার মানসিক অবস্থা দুরবস্থার কারণে, সেটা নিয়েও আমরা সেখানেও সেখানকার রহস্য নিয়েও আমরা আয়োজন করেছি। তারপরে হত্যা মামলা যেগুলো আমরা যে কয়টা আমরা এই পর্যন্ত শুনিয়েছি সবাইকে, যেগুলো সত্যি ঘটনা,
আমাদের একটা এরকম ঘটনাও ছিল যে ডাক্তার মানুষের জীবন ফিরিয়ে দেয় অসুস্থ।
হ্যাঁ, সেটা খুবই চাঞ্চল্যকর হত্যা মামলা, সালেহা হত্যা মামলা, সেটা আমরা শুনিয়েছি। এবং সেখানে আমরা দেখিয়েছি যে সেই সময় তো সেটাই বললাম যে এইসব গণমাধ্যমগুলো এত জোরালো বা এত শক্তিশালী ছিল না, কিন্তু গ্রামের গ্রামে মানুষের কাছে পুঁথির মাধ্যমে কিভাবে সেই ঘটনাগুলো পৌঁছে গেছে আমরা পুঁথি দিয়েই শুরু করেছিলাম। এখনো অনেক হত্যাকাণ্ডের বা ওরকম মানে কোন নির্মম কাহিনী কিন্তু পুঁথির মাধ্যমে পাওয়া যায়, কারণ গ্রামের মানুষ কিন্তু রেডিও টিভি যেখানে যায় না, পৌঁছয় না, সেই সমস্ত মানুষ কিন্তু
শহরে বেড়াতে এসেছিল,
এটা কিন্তু এটা খুব আগে থেকেই চলে গ্রামে গঞ্জে এই ঘটনাগুলো। যেরকম রহিম বাচ্চা রুব্বানের কাহিনী যেরকম পুঁথির মধ্যে আছে, সেরকম অনেক হত্যাকাণ্ডের কাহিনী এরকম ছড়িয়ে যাওয়ার জন্য কিন্তু এভাবে তারা পুঁথির মাধ্যমে মানুষকে জানায়।
লিখেছে আমাদের মাসুম প্রধান, মোহাম্মদ রিফাত হোসেন বলছে যে ঢাকা সিটি কলেজ থেকে, টাকার কারণেই যে মানুষের খুন হয় এটা স্বাভাবিক, এটা আসলে নতুন কোন ঘটনা না, আমাদের দেশে এরকম প্রতিনিয়তই হয়ে আসছে। আমাদের দেশে নয়,
এটা বাইরেও আছে অনেক জায়গায়। আসলে একটা প্রবৃত্তি, খুন করাটা খুব জঘন্য একটা প্রবৃত্তি। এটা যার ভিতরে আছে তার কাছে তখন বারো টাকা, বারোশো টাকা, বারো লাখ টাকা বিষয় না। আক্রোশটা এবং খুনটা এবং সেই আক্রোশ ওই বাদ খারাপ দিয়ে চরিতার্থটা করাটাই হচ্ছে মূল বিষয় আমার যেটা মনে হয়।
তারপরে লিখেছে তপু, লিখেছে আমাদেরকে মোহাম্মদ রিগান, ভয় লাগছে কিন্তু শুনতে ভালো লাগছে, মনের কথা বলছে যে আজকে প্রথম শুনছে, আশা করছি পরবর্তী আয়োজনগুলো তোর সঙ্গে থাকবে।
হ্যাঁ, পরবর্তীতে আরো চমৎকার চমৎকার আয়োজন আছে, আগামী আয়োজনও ভীষণ, এখন তো বলবো না, সেটা প্রমোশনে বোঝা যাবে।
তারপরে আলামিন বলছে ওই লোকটা খুব খারাপ, বেস্ট রহমান কুয়েত থেকে, আমাদের নতুন বন্ধু, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শাহিদুল ইসলাম এই প্রথম কুয়াশা শুনছে। সাথী হক লিখেছে আলামিন ফকির বলছে আমাদেরকে সঙ্গে আছে, রেদওয়ান খান এই আয়োজনের সাথে সবসময় আছে জানিয়েছে। তারপরে লতিফ লিখেছে, লিখেছে আমাদেরকে হিসাম মুমু। আর আমাদের
আচ্ছা আমি একটু ফেসবুকের সরি ফ্যান পেজে যেগুলো আছে আমি একটু সেখান থেকে প্রচুর, সেখানে প্রায় চারশো মতন, চারশো চলে এসছে বন্ধুরা কমেন্টস করেছেন, বিভিন্ন অনেক কিছু জানতে চাইছেন অনেকে। আমি শুরু থেকে তো যেগুলো পড়েছি তারপর থেকে আমি পড়ছি। মোহাম্মদ রিগান লিখেছিল, আচ্ছা ওনাটা চলে গেল, আমি পড়ছি। মোহাম্মদ বাপন লিখেছে আপু তাড়াতাড়ি শুরু, এটা তো অনেকক্ষণ আগের কথা ভাই, মানে দ্বিতীয় পর্বের জন্য সে খুব অস্থির হয়েছিল। কুয়াশা খুব ভালো লাগে রাকিব হাসানের কাছে, আর কথা সবার খুব সুইট লাগে, অনেক ধন্যবাদ। বাবু আসাদ লিখেছে যে দেশে এক টাকার জন্য মানুষ খুন হয় সে দেশে বারোশো টাকা তো অনেক টাকা। হায় মানুষের বিবেক, হায় মানুষের ভাগ্য, হায় বীর বাঙালি। এই কথাটা আমি বলছিলাম একটু আগে প্রতি তোমাকে, যে বারোশো টাকা তো দূরের কথা, বারো টাকার জন্য খুন হয় এবং এক টাকার জন্য খুন হয়। বাবু আসাদ ঠিকই লিখেছেন, এরকম ঘটনাও আমরা শুনেছি। আমার আমি লিখেছেন আমি অমি বলছি, তুমি আমার কমেন্ট পড়েছো তাই অনেক ধন্যবাদ। আচ্ছা আর রাজীব হোসেন লিখেছেন গল্প শুনছি খুব ভালো লাগছে, গল্প চলাকালীন এই মেসেজগুলো এসছে সেগুলো আমি পড়ছি। ইঞ্জিনিয়ার মেহেদী হাসান খন্দকার লিখেছেন আপু কক্সেস বাজারে অনেক ক্লিয়ার শোনা যাচ্ছে, খুব ভালো লাগছে, অসম স্টোরি, থ্যাংকস আপু। শিশির শাহ লিখেছে কুয়াশার প্রতিটা পর্ব থেকে নতুন কিছু শিখছি, আমার মনে হয় অজানা অনেক কিছু জানতে হলে কুয়াশা শোনা উচিত, ধন্যবাদ কুয়াশার টিম এবং এবিসি কে। আর মোহাম্মদ নবীর হোসেন লিখেছেন আপু শাহিদা পরে আর কোন খবর নেয়নি। না শাহিদার পর্ব তো প্রথমেই শেষ হয়ে গেছিল, বারোশো টাকা পেয়েছে, হ্যাঁ তার সঙ্গে তো ডিভোর্স হয়ে গেছিল, তারা দিয়ে দেওয়া হয়েছিল তাকে, যদিও শাহিদা মামলা করেছিল খালেকের বিরুদ্ধে,
মামলা পরে শাহিদাকে তুলে নিতে
বাধ্য করা হয়েছে এবং বারোশো টাকার পেয়ে সে মামলা তুলে নিতে বাধ্য,
বারোশো টাকা পুরোটা পায়নি, যেটা আমরা গল্পে পাই শারমিন, সেই বারোশো টাকার কিছু অংশ সে শাহিদাকে দেয় এবং বাকি অংশ দিয়ে সে শেফালিকে বিয়ে করে,
হ্যাঁ
অনেক ধুমধাম করে।
আর আপনি আমি আছি এবং থাকবো শেষ পর্যন্ত, শুনতে ভালো লাগছে বাট অনেক অ্যাড, এটা এটা একদম সঠিক না মাইনুদ্দিন আহমেদ, আপনি তাহলে শুনে নিন, আমরা কিন্তু প্রথম দিকে অ্যাড বাজিয়ে দিয়েছি, এতটুকু কিছু আমাদের আয়োজন কি কি আরো আছে চমৎকার সব আয়োজন, এগুলো আমরা একটু জানাবো না, একটু বেরোতে না দিলে একটা না পুরোটা শেষ করে ফেলে, আমরা কিন্তু চেষ্টা করলে এইটুকু যতটুকু গল্প ততটুকু রেখেছি এবং অনেক বন্ধু তার জন্য আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন।
একটা না যদি আমরা গল্পটা শুনতে থাকি তাহলে কিন্তু একটা পর্যায়ে মনে হয় একঘেয়ে লাগতে
পারে। হ্যাঁ আবার অনেকে জানতে চাইছেন যে একটু শুরুটা করে দিই, যদি কি হলো তার আগের মুহূর্তেটা কি হলো সেটা একটু আমাদের একটু একটু কানেক্ট করে দিতেই হবে।
কুয়াশার,
হ্যাঁ কুয়াশার প্রতি পর্বই খুবই আনন্দদায়ক লিখেছেন মুন। আচ্ছা মুন মাইন নামে একজন লিখেছে ভালো লাগছে, সোনা কেন গাজীপুর, আচ্ছা ঠিক আছে। বাদুল দাস লিখেছেন হ্যাঁ আপু কুয়াশা ভেরি নাইস। সুমন হোসেন লিখেছেন জানি না আজকের কুয়াশার শেষ কোথায় আছে, তবু আজকের কুয়াশার শেষ না করে আমি ঘুমোবো না, আপু তুমি চালিয়ে যাও আমি আছি তোমাদের সাথে সারা রাত, অনেক ধন্যবাদ। শিকুল ইসলাম লিখেছেন কে ইজ ইকুয়াল টু কঠিন, ইউ ইজ ইকুয়াল টু উল্টা পাল্টা, এ ইজ ইকুয়াল টু অগোছালো, এস ইজ ইকুয়াল টু সাজানো, এইচ ইজ ইকুয়াল টু হরর, এ ইজ ইকুয়াল টু আকস্মিক ঘটনা সাংঘাতিক। আচ্ছা মিলন কুমার দীপ লিখেছেন আপু আমি এখন গোপালগঞ্জে, বাড়িতে নেটওয়ার্ক পাই না তাই নৌকা নিয়ে বিলের মাঝে এসেছি কুয়াশা শোনার জন্য। অনেক ধন্যবাদ মিলন কুমার দীপ, আপনাকে এত কষ্ট করে আপনি কুয়াশা শুনছেন সেজন্য, এবং আমার মনে কুয়াশা শোনার জন্য একটা চমৎকার পরিবেশের মধ্যে তিনি আছেন। হ্যাঁ, মোহাম্মদ জিগান লিখেছেন, আপনি আজকে কুয়াশার টিউনটা অনেক ভয়ঙ্কর, টিউনটা মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলছেন। আচ্ছা, রাজ সর্দার লিখেছেন, আপু চরম হচ্ছে তোমাদের শো, আর বুঝেন আসে বুঝেন আবার লিখেছেন, কেউ সত্য কেউ লুকিয়ে সত্যকে লুকিয়ে রাখা যায় না, একদম সত্যি কথা। নাইস স্টোরি লিখেছেন পারভেজ, এম ডি পারভেজ, আর অহনা হোসেন সোনিয়া লিখেছেন, কেমন আছো আপু, আমার মনে হয় রহিম নাসির খালিক এরা শেফ আলীর প্রতি কু নজর ছিল, বুঝেন আসে। এটা একদম সঠিক কথা, যেটা আমরা একটু আগে বর্ণনাও করেছি এবং বলিয়েছি যে কি হতে পারে, এটা আমাদের ধারণা এবং আমার মনে হয় আমাদের ধারণা সঠিক, কিন্তু মামলায় সেটা আসেনি। মামলা করলে একটা যদি ধর্ষণ এবং খুন, ধর্ষণ করে খুন করা হয় তাহলে কিন্তু একটা মামলা হয় না, দুটো মামলা হয়, ধর্ষণের জন্য আলাদা, খুনের জন্য আলাদা। আর পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, সবকিছু ধোকা মরিচিকা। আর অনিক প্রধান লিখেছে, আপু আমি অনিক গাজীপুর থেকে, আমি তোমার নতুন বন্ধু আর আমি তোমাকে এই প্রথম SMS করলাম, প্লিজ আমারটা পড়ো। সারজিল আলম লিখেছেন, এত ফেরোশাস মানুষ মেয়ে কিভাবে হতে পারে, মানুষই ফেরোশাস হয়। আপু তোমার ভয়েসটা অনেক সুইট আর তুমি অনেক স্মার্ট। অনেক প্রধান, আচ্ছা এটা আমার মনে কুয়াশা রিলেটেড, আসলে হঠাৎ করে একসঙ্গে অনেক তো আমার পড়ে ফেলতে হচ্ছে, এগুলি যদিও খুবই আমি মনে করি অপ্রাসঙ্গিক বিষয়, এগুলি না আনাই ভালো, বরঞ্চ যে আয়োজনটা চলছে এটা থেকে যেন আমরা বেরিয়ে নেওয়া যায়, এই প্রসঙ্গে কথা বললেই ভালো হয়।
হিরো জানতে চায় চট্টগ্রাম থেকে কাল্পনিক রহস্যের গল্প কি প্রচার করা যাবে।
হ্যাঁ নিশ্চয়ই, আমরা কাল্পনিক গল্পের রহস্য তো প্রচার করেছি,
যেখানে রহস্য সেখানে আমরা কুয়াশা টিম, তো আমাদেরকে সেই রহস্যের কথা আমাদেরকে লিখে পাঠানোর ঠিকানা হচ্ছে কুয়াশা FM8920@gmail.com, স্পেলিংটা বলে দিচ্ছি KUASHAFM8920@gmail.com।
বুঝেন আসে বুঝে লাগছে, আমি মনে করেছিলাম যে শেফ আলীকে মারার আগে ধর্ষণ করা হয়েছিল, এখানে কিন্তু একটা রহস্য রয়েই গেছে, আমরা সবসময় কিন্তু একটা রহস্য রেখে শেষ করি, এবং এটাই কিন্তু আজকের একটা রহস্য যে আসলে কি শেফ আলীকে ধর্ষণ করা হয়েছিল কিনা। আমার এবং ব্রতির এবং আমাদের আরো অন্য বন্ধুরা যারা খুব মনোযোগ দিয়ে আয়োজনটা শুনেছেন, এবং আমি যখন গল্পটা পড়ছিলাম স্ক্রিপ্ট তৈরির আগে, তখন আমার মনে হচ্ছিল, আমার মনে হয়েছে এবং আমি কেন মনে হয়েছে সেগুলো আমি বর্ণনা করেছি যে ধর্ষণের কারণগুলো, কিন্তু আলামতটা অনেক বড় জিনিস একটা মামলা করার ক্ষেত্রে, যেহেতু আলামত নষ্ট হয়ে গিয়েছিল সেই কারণে ধর্ষণের মামলাটি নেওয়া হয়নি, আসলে এটি হচ্ছে আসল কথা। আর আমার আমি লিখেছি, এত এরকম যেন কারোর জীবনে না ঘটে, আসলে এরকম জীবনে এরকম যেন এই ধরনের কোন নিষ্ঠুর ঘটনা কোন মানুষের জীবনে যেন না ঘটে। জ্যাজ সুব্রত লিখেছে, ছি খালেক ছি, পৃথিবীর যেন পৃথিবীতে যেন আর কোন শেফালির এমনটা না হয়। জাহিদ ইসলাম লিখেছেন, ওই তুমি কুয়াশা পাইলা কই, কুয়াশা পাইলা, কুয়াশা তো নাম
স্বপ্নে।
আচ্ছা তানজু আক্তার লিখেছে, আপু কেমন করে মানুষ ভালোবাসার মানুষকে হত্যা করতে পারে। ভালোবাসার মানুষকে অনেকেই হত্যা করেছে, ডক্টর ইকবালও সালিয়াকে ভালোবাসত, সেও হত্যা করেছিল একসময়।
ভালোবাসা যখন একটা পর্যায়ে গিয়ে পৈশাচিক হয়ে যায় তখন মনে হয় তার পরিণতি এরকম হয় যেটা আমরা চাই না।
আসলে আমি বলবো শুরুর থেকে এটা ভালোবাসাই ছিল না, কারণ আমরা এক জায়গায় বলেছি যে সে একজন ছিল খুব ধুরন্ধর এবং কামুক প্রকৃতির লোক, এবং শেফ আলীর সৌন্দর্য এবং শারীরিক সৌষ্ঠবে সে আকর্ষিত হয়েছিল, সেটাই ছিল তার মূল কারণ যে শেফ আলীকে বিয়ে না করে সে শেফ আলীকে ভোগ করতে পারছিল না, যার ফলে একটা ছলের আশ্রয় নিয়ে এসে শেফ আলীর টাকা দিয়ে শেফ আলীকে বিয়ে করে তারপর তাকে মেরে ফেলেছে টাকার জন্য।
এমনিতে ঠিকঠাকই ছিল, যখন যখনই শেফ আলী চাইল টাকাটা, এবং চাইছিল কিন্তু সংসারের প্রয়োজনে, সেই টাকাটা দেখতে গরু কিনবে তাদেরই,
সে খুব সংসার করতেই মানে খুব ওকে ভালোবেসে সংসার করতে চেয়েছিল, কিশোরী মেয়ে 18-19 বছর বয়স, এটা গরু কিনবে বলে তার টাকায় সে চেয়েছে, এবং সেই টাকার কারণে কিন্তু তাকে সে বিয়ে করছিল, নাহলে বিয়ে করতে পারতো না শেফ আলীকে। আপু তুমি আমার মেসেজ পড়ো না কেন, লিখেছে ইভান বাপ্পি, লাইফ লাইক ওয়াহিদ শোয়েব লিখেছেন, ওয়াও নাইস স্টোরি। সান আরশাদ লিখেছেন, আপনি তুমি গল্প বলার ভঙ্গির মধ্যে, ও এটা তো ওইখানেও লিখেছেন, আমার ফ্যান পেজে লিখেছে, অনেক ধন্যবাদ সান আরশাদ আপনাকে। আর ইঞ্জিনিয়ার মেহেদি হাসান খন্দকার লিখেছেন, আপু কক্সেস বাজারে অনেক ক্লিয়ার শোনা যাচ্ছে, খুব ভালো লাগছে, অসম স্টোরি, থ্যাংকস আপু। ইঞ্জিনিয়ার ফয়সাল লিখেছে, শারমিন আপু অ্যান্ড ব্রতি আপু, তোমরা অনেক জোস করে উপস্থাপনা করছো, সেজন্য অনেক ভালো লাগছে, থ্যাংকস বোথ অফ ইউ। আকাশ শিশির লিখেছেন, আরো কঠিন বিচার করার দরকার ছিল আসামিদের, আমার মনে হয় এটা এটা উচিত ছিল। অনেক সময় বিচারকের কাছে হয়তো এমন ভাবে মামলাগুলো, আসলে আমরা তো উকিল বা এইসব বিষয়ে জানি, আইনি বিষয়ে এত জটিল যে আমরা জানি না যে কি কি কারণে হত্যা মামলার কি কি সমস্ত কারণ বা কি কি থাকলে সেটা ফাঁসি হয় বা কিছু, কিন্তু আমার মনে এটা ফাঁসি হওয়া উচিত ছিল, কারণ এটা কোল্ড ব্লাডেড মার্ডার। ঠান্ডা মাথা এমন না যে আকস্মিক ভাবে বা খুব মাথা গরম করে হুট করে খুন করে ফেলেছিল, সেটা কিন্তু না, পরিকল্পিত ভাবে তাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে মিথ্যে কথা বলে তাকে নিয়ে গেছিল। এবং আমরা যেটা পাই যে ধর্ষণের আলামত, ধর্ষণের বিষয়টা মামলায় না আসলেও সেরকম আলামত ছিল। সে যাই হোক, বিচারের প্রক্রিয়া যিনি লিখেছেন তিনি তার পরিষ্কার করে লিখেননি, না ধর্ষণের বিষয়টি সে পরিষ্কার করে লিখেনি, কারণ সে ধর্ষণের সেরকম আলামত সেরকম আসেনি, মামলাও হয়নি, যার ফলে বিচারে সেটা আসেনি। কিন্তু আমার মনে হয় আসলে বিচারটা আরো কঠিন হওয়া উচিত ছিল, শুধু যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানা যথেষ্ট নয় এরকম একটা জঘন্য নির্মম হত্যাকাণ্ডের কাণ্ড ঘটানোর কারণে।
তারপর আমাদেরকে কক্সবাজার থেকে লিখেছে শাহাদুল ইসলাম রুবেল, সে বলছিল যে সেই নারীর আত্মা এখনো শান্তিতে নেই, কারণ অপরাধী খুব অল্প বিচারে পার পেয়ে যাচ্ছে এবং আবারও সেই টাকা দিয়েই। তার সাথে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড ছিল রুবেল, আপনি একটু ভালো করে মনে করে দিই আপনাকে। আর তারপরে তাদের ফাঁসি কেন হয়নি এই প্রশ্ন হাফিজ আরাফাতের। শফিকুল ইসলাম লিখেছে আমাদেরকে, মামুন রশিদ মামুন প্রথম শুনেছি চট্টগ্রাম থেকে, ভালো লাগছে এবং আশা করছি পরবর্তী আয়োজনগুলোতেও সঙ্গে থাকবে।
হ্যাঁ, পরবর্তী আয়োজনগুলোতে সঙ্গে থাকবেন, কারণ প্রতি আয়োজনে কুয়াশা নতুন নতুন কোন রহস্য থাকছে আমাদের, সেটা খুন নিয়েই হোক বা কোনো ভয়ের বিষয় নিয়েই হোক বা মানুষের জীবনের কোন সাধারণ ঘটনা নিয়ে। কিন্তু আমরা যেমন গত সপ্তাহে আমাদের যে ঘটনাটা ছিল সেটা স্বামী স্ত্রীর এবং মেয়েটা সাইকোলজিক্যাল ব্যাপারটা এত ইয়ে ছিল, সে সবসময় ভয় পেত, ভীতু একটি মেয়ে, তার হ্যালুসিনেশন হতো এবং সে হ্যালুসিনেশনটাকে কাজে লাগিয়ে সেটাও কিন্তু একটা হত্যাকাণ্ডেরই ঘটনা, তার স্বামী তাকে খুব নির্মম ভাবে হত্যা করে অন্য একটি নারীর কারণে, এবং একটা সময় সে নিজেও পাগল হয়ে যায় এবং সে নিজেও সে বুড়োটাকে দেখতে পেয়ে, আমাকে অনেকে প্রশ্ন করেছে সে কি বুড়োটাকে দেখতে পেয়েছিল, সেটা তো আমি বলতে পারবো না, হয়তো কিছু একটা দেখতে পেয়েছিল অথবা অপরাধ বোধ থেকে সে আত্মহত্যা করেছিল।
তবে যেটাই হোক না কেন, এই কুয়াশার আয়োজনে এসে একটা জিনিস বোঝা যায় যে এই অপরাধগুলো একটা একটার সাথে ইন্টাররিলেটেড, মানে পারস্পরিক সম্পর্ক দেখা যায় যে এখান থেকে সেখানে।
স্বপ্নিল আহমেদ বাবু লিখেছেন, খালেক কি বেঁচে আছে কিনা, আমরা আসলে কেবল তো শুরু করেছি কুয়াশার আয়োজন, আমি জানি না, আমার একটা ইচ্ছা আছে পরবর্তীতে যে আমরা যে মামলাগুলো নিয়ে সত্যি ঘটনা নিয়ে মামলা নিয়ে আমরা যেগুলো শুনিয়েছি গল্পগুলো, এই যে সমস্ত আসামিরা খুন হয়নি ফাঁসি হয়নি বা আসামির আত্মীয় স্বজন, আমাদের এটা তো সময়ের ব্যাপার, প্রতি সপ্তাহে আমাদের একটা সপ্তাহ মানে এই আজকে চলে গেলে আবার কিন্তু মাত্র চার দিন পাঁচ দিন তারপরে আমাদের তৈরি করে ফেলতে হবে, এর মধ্যে প্রচুর কাজ থাকে, তো যার ফলে আমরা অনেক সময় অনেকের খোঁজ খবর নিতে গেলে আর এত এই বাংলাদেশে কে কোথায় ছড়িয়ে ছিটি আছে খোঁজ বের করা খুব দুরূহ একটা বিষয়, কুয়াশা টিমে যারা কাজ করছেন তারা শুধু বলতে পারবে এবং আমি বলতে পারবো যেটা কত কষ্টসাধ্য কাজ। এমএসএফ এর যত আয়োজন হয় প্রত্যেকটা আয়োজনই আমি বলবো খুবই চমৎকার, কিন্তু খুব কষ্টকর আয়োজন হচ্ছে কুয়াশা, এবং এর পিছনে যারা আছেন এই টিমে যারা আছেন তাদের সবাইকে আমি একত্রে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে কুয়াশার সঙ্গে যারা আজকের এই আয়োজনের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং এটি একটি একজন বিচারকের জীবনের কতগুলো কাহিনী, তিনি যে মামলাগুলো সলভ করেছেন রায় দিয়েছেন সেগুলো থেকেই একটা আমরা আজকে আপনাদেরকে প্রচার করেছি, এবং এটা স্ক্রিপ্টিং করেছেন সিফাত মাহমুদ, খুবই চমৎকার তার স্ক্রিপ্টিং এবং অভিনয়ের অংশটুকু তৈরি করেছেন এবং অভিনয় করেছেন সেখানে আমাদের এবিসিটি আমাদের সহকর্মী সাকিব ফারজানা, আর যারা অভিনয় করেছেন নাহিদ নেওয়াজ খালেকের ভূমিকায় এবং শেফালির ভূমিকায় অভিনয় করেছেন মৌমিতা, শাহিদার ভূমিকায় অভিনয় করেছেন সাকিব ফারজানা, ফারজানা আচ্ছা, এবং অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন মিলু আমান, তারিক হাসান তুষার, এবং আরো অনেকে
আমাদের
খালিদ ছিলেন আমাদের আউটডোর ব্রডকাস্টার হিসেবে কাজ করতেন, এক সময় খালিদ কাজ করেছেন দারোগার ভূমিকায়।
আর সাউন্ডে তো
সাউন্ডে ওয়ান এন্ড অনলি খালিদ বিন ফাইজু, যাকে আমি অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, যার নিরলস পরিশ্রম মানে সার্থক করেছে কুয়াশার এই আয়োজনকে। আর ব্রতীকে তো ধন্যবাদ দিতেই হবে, ব্রতী না থাকলে একা আমার পক্ষে কথা বলা খুব কঠিন হয়ে যেত কুয়াশায়।
তো আরো শারমিনকে ধন্যবাদ দিচ্ছি সব শ্রোতাদের পক্ষ থেকে, পুরো কুয়াশা টিমের পক্ষ থেকে এরকম একটা আয়োজন নিয়ে আসার জন্য এবং আমাদেরকে এইরকম টান টান উত্তেজনার মধ্যে।
এই পরিকল্পনা বহুদিন ধরে, বহু বছর ধরে বলবো, সেই ছোটবেলা থেকেই আমি, আমাকে প্রশ্ন করেছে কয়েকজন বন্ধু যে এইটার এই পরিকল্পনাটা কার, পরিকল্পনাটা আমার, একেবারে আমার, এটা আমি একেবারে নিজস্ব বলে দাবি করতে পারি যে আমি প্রেমরোগের আয়োজনে থাকি আর অন্যান্য আয়োজন, লা ক্লাসিকে থাকি, লোকগানের আয়োজনই হব, কিন্তু কুয়াশার প্রতি আমার একটা অন্যরকম আকর্ষণ এই কারণে, কারণ এটা আমার একটা স্বপ্নের কি বলবো প্রজেক্ট। হ্যাঁ রাইট, হঠাৎ করে বাংলা চলে আসে না প্রজেক্ট, এই প্রজেক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আমার বহুদিনের। সেটা হতে পারত কোন টিভি পর্দায় বা সিনেমা বা যেখানে হোক, কিন্তু রেডিওতে হয় আমি অনেক বেশি খুশি, কারণ আই এম আ রেডিও পার্সন। আমি টিভিতেও কাজ করেছি, কিন্তু টিভিতে কাজ করে আমি সেই আনন্দ পাই না, আমি রেডিওতে কথা বলে যে আনন্দ পাই। এবং রেডিওর মাধ্যমে যে একটা এরকম রহস্যের কাহিনী, স্পেশালি যখন আমরা মার্ডার কেস নিয়ে কাজ করতে যাই, সেটা যে কি কষ্টসাধ্য, যে আমাকে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে থানা পুলিশ সব জায়গায়, সমস্ত জায়গায় বিভিন্ন পত্র পত্রিকার অফিসে
সল্ট কেসগুলোর ক্ষেত্রে প্রমাণগুলো জোগাড় করা এবং সেই সব পার্সনের সাথে যোগাযোগ করা,
যেরকম সালেহা মার্ডার কেস করতে গিয়ে আমি কোনো কিছু পাচ্ছি কাউকে, এত আগে অধিকাংশ মানুষ এই পৃথিবীতেই আর নেই, বেঁচে নেই। এবং আমি বলেছিলাম যে সালেহার আত্মীয়স্বজন যদি কেউ বেঁচে থাকেন অবশ্যই আমাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন, তারা হয়তো বা করেনি ব্যক্তিগত কারণ থাকতে পারে, পাইনি এরকম থাকতে পারে, যার ফলে আমি সেই পুরনোটাকে ফরাসগঞ্জে যে বাড়িতে সালেহা বড়, সেটা ছবি তুলে ফেসবুকে ফ্রেন্ডদের কাছে আপলোড করে দিয়েছি, তার কবরের ছবি।
তো আমরা এরকম সত্য ঘটনার যেসব যেটাকে বলে আপডেট পাবো সেগুলো আমরা অবশ্যই ফেসবুকে এবিসি রেডিওর,
এবং সামনে কিন্তু আরো অনেক বাংলাদেশ এমন এমন সমস্ত লোমহর্ষক ঘটনা ঘটে গেছে, রহস্যজনক ঘটনা আছে
প্রকাশিত,
হ্যাঁ আমরা সেগুলো তুলে ধরবো। এবং কিছু কিছু কাহিনী আছে, আমি আজকে একটুখানি হিন্ট দিয়ে রাখি বন্ধুদেরকে, যে কাহিনীগুলো সত্যি ঘটনা, একেবারেই সত্যি, কিন্তু কোন একটা কারণে এটা সত্যতা প্রচার করা যায়নি তখনও, কিন্তু সেই কাহিনীগুলি আমরা বলবো, আমরা নাম স্থান কাল পাত্র এগুলো পাল্টে দেব। খুব সামনেই আসছে কিছু খুব সেন্সুয়াস ঘটনা, সেটার জন্য তৈরি থাকতে হবে
জানতে হলে।
এবং আবারও বলছি, যারা অপ্রাপ্ত বয়স্ক শিশু এবং দুর্বল চিত্তের মানুষ বা হৃদরোগ আছে, তারা অবশ্যই কুয়াশা শুনবেন না।
আজকের মতো আমরা বিদায় নিতে পারি,
বিদায় নিতে পারি, কিন্তু তার আগে কয়েকটা আমাদের হাতে সময় আছে, এখন আরো মিনিট তিনিক আছে, আমরা একটু পরে বিদায় নিচ্ছি, কিন্তু আমার মনে হয় আরো কয়েকটা SMS পড়া উচিত। তুমি দেখো ওইখানে যদি থাকে,
কোন
প্রশ্ন যদি থাকে তাহলে সেটা করো, আমি বরঞ্চ প্রশ্নের উত্তর দিই, শুধু শুধু SMS না পড়ে।
খালেকের প্রথম ওয়াইফকে কিছু জিজ্ঞাসা করা হয়নি কেন জানতে চাইছিল,
সেটা তো আমরা তখন বলতে পারবো না, তাকেও হয়তো প্রশ্ন করা হয়েছিল, তাকেও জিজ্ঞেস করা হয়েছে, জিজ্ঞাসাবাদ ছিল
না,
সিনেই ছিল না, কিন্তু পুলিশই জেরার মধ্যে কিন্তু সবাই চলে আসে, সে 1200 টাকার কারণটা হয়তো যখন ইনভেস্টিগেশন হয়েছিল আমি শিওর যে এসেছিল, কিন্তু সেটা খুব একটা গুরুত্বপূর্ণ কোন ভূমিকা শাহিদার ছিল না, যদি শাহিদা তখন আশেপাশে থাকতো বা এই খুনের সঙ্গে জড়িত থাকতো তাহলে হয়তো নিশ্চয়ই আসত।
আমাদেরকে শুনেছে 17 বছর বয়সী এক বন্ধু কায়সার হাবিব, আমাদের নির্দেশ অমান্য করার জন্য তো তাকে শাস্তি দেওয়া দরকার।
17 বছর দেখা গেল, আমি তো জানি না, হয়তো দেখা গেল কালকে 18 বছর হয়ে যাচ্ছে, 17 বছর হলে শোনা যেতে পারে, হ্যাঁ যেতে পারে, কারণ 14-15 বছর বয়সে আমি অনেক মার্ডার থ্রিলার নিয়ে বই পড়েছি, সেটা আমি লুকোবো না এখন, কিন্তু এটা যেহেতু অনেক সাউন্ড এফেক্ট থাকে, কিছু প্রাপ্ত বয়স্কদের গল্প কথাও চলে আসে, কিছু প্রসঙ্গ চলে আসে, যেটা ওই বয়সে অপ্রাপ্ত বয়স্ক না শোনাই ভালো, যেটা নিয়ম সেটাই কিন্তু
প্রথম ফলো করা উচিত। উপন্যাস হচ্ছে নিহার রঞ্জনের নূপুর, সেটা আমি পড়েছিলাম যখন ক্লাস 2 তে পড়ি, সেটা বাসা থেকে লুকিয়ে।
আমি তোমাকে বলি, আমার প্রথম রহস্য রোমাঞ্চের গল্প হচ্ছে সোনার কেল্লা সত্যজিৎ রায়, যেটা যখন আমি পড়েছিলাম তখন আমি ক্লাস 3 তে পড়ি।
সোনার কেল্লা আর নিহারঞ্জনের উপর হচ্ছে পুরো একটা মানে বড়দের জন্য একটা উপন্যাস,
বড়দের জন্য তুমি অনেক মানে কিছু সত্যজিৎ রায় সোনার কেল্লা পড়বার মতন বয়সও ক্লাস 3 কোনো বাচ্চার হয় না, কিন্তু আমি সেই বয়স থেকেই প্রচুর বই পড়তাম। আচ্ছা যাই হোক, আমার মনে হয় আমাদের আরো কিছু প্রশ্ন থাকার প্রতি দেখো, আমি
আমাদেরকে লিখেছে পলাশ খান আর আই মামুন চট্টগ্রাম থেকে, চিটাগাংয়ের ফ্রিকোয়েন্সি বোধহয় একটু সমস্যা করছিল, এখন ঠিক হয়ে গিয়েছে। তারপরে আমাদেরকে লিখেছে সাজ্জাদ টাঙ্গাইল থেকে, সে কুয়াশা মিস করে না। লিখেছে শাহিদুল ইসলাম, লোকমান হোসেন। তারপরে
কোন প্রশ্ন আছে কি
এখন পর্যন্ত?
আচ্ছা,
আমি সব প্রশ্ন উত্তর দিয়ে
আবার ফ্যান পেজে যেটা আছে যে আচ্ছা, অনিক প্রধান লিখেছেন আপু কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম, খুব ভালো লাগছে আর ভয় লাগছে। আর ডেট সীমান্ত লিখেছে ইফ ইটস পসিবল প্লিজ শেয়ার দ্য মার্ডার স্টোরি অফ জুঙ্কো ফুরুটা। আচ্ছা, জুঙ্কো ফুরুটা জাপানের একটি খুবই খুবই সেন্সুয়াস মার্ডার কেস, যেটা আমি আমার আমি যখন শুনি শোনার দুই বছর তিন বছর পরে আমি ফেসবুকে গিয়ে ইন্টারনেটে গিয়ে আমি ওটা ওটা আমি আমি আমরা আমরা আরেকটা কথা বলে রাখছি, আমরা বিদেশি যে বিদেশে যে সমস্ত খুনের ঘটনা ঘটেছে সেগুলো আমরা শোনাবো, কিন্তু এটা অত্যন্ত মানে নেওয়ার মতো না, এটা সবাই নিতে পারবে না। তবে আমি কথা দিচ্ছি আমি চেষ্টা করব ভবিষ্যতে। তো আমাদের হাতে কি আর সময় আছে?
অল্প একটু সময়, একটা প্রশ্ন সেটা।
তবে অনেক ধন্যবাদ জানাচ্ছি বন্ধুকে যিনি এই নামটি আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন, এবং এই নামটি স্মরণ করে দিয়ে একটা জিনিস ভালো করেননি, আমি আজকে রাতে ঘুমাতে পারবো না, এত একটা ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা।
আচ্ছা, পুরনো এপিসোড গুলো ডাউনলোড করার একটা ঠিকানা রয়েছে এবিসি রেডিও FM 90.2 এর যে ওয়েবসাইট abcradiobd.fm, সেখানে আছে সংগ্রহশালা, সেখানে গিয়ে কুয়াশার ডাউনলোড করা যাবে। আর
পুরনো গুলো ডাউনলোড করতে পারবে। এখন আজকেরটা কবে আপলোড করা হবে এখনো সে বিষয়ে কোন আমাদের কর্তৃপক্ষের নির্দেশনা আসেনি বা আমরা কোন সিদ্ধান্ত পাইনি, তবে আগেরগুলো অবশ্যই আপনারা শুনতে পারবেন। এই জন্যই বলবো আগামী পর্বের থেকে কেউ কুয়াশা মিস করবে না, একটা পর্ব যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু শুনতে দেরি হতে পারে, কথা দিতে পারছে না, তাই সোমবার রাত 11টা থেকে 2টা পর্যন্ত কোথাও যাওয়া চলবে না। আর আপু, এই ধরনের নরপিচাসদের জনতার আদালতে বিচার করা উচিত অবশ্যই, এটা লিখেছেন প্রিকশন পিয়াস। তো ঠিক আছে, আজকের মতন এখানে বিদায় নিতে হচ্ছে শারমিন এবং প্রত্যেকে কুয়াশা থেকে আগামী আয়োজনের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে রাত্রে বিদায় আজকে রাত্রের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন এবং এবিসির সঙ্গেই থাকবেন। শুভরাত্রি।
শুভরাত্রি। This track was downloaded from FusionBD.com.